This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময়ের রেডিও 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি ইয়াসির আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বুধ এফএমে। এবং গত সপ্তাহে আপনারা সবাই জানেন আমরা কক্সবাজার থেকে আমাদের বুধ এফএম লাইভ করেছিলাম এবং আপনাদের অসম্ভব রকমের সহযোগিতা পেয়েছি। আপনারা সবাই যারা কক্সবাজারবাসী তারা যেমন আমাদের পাশে ছিলেন, কক্সবাজারের প্রতিটি মানুষ যেমন আমাদের পাশে ছিলেন, ঠিক সেইভাবে সমস্ত দেশ আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন, উৎসাহ দিয়েছেন এবং আরও ভালো করার প্রেরণা জুগিয়েছেন। সেই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটি খুব অদ্ভুত। আজকে প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মনে হয়েছে যে শীত চলে এসেছে। শীতের সময় গল্পগুলো অনেক বেশি জমে ওঠে, ঠিক একইভাবে বৃষ্টির সময় জমে। তো আমার মনে হয় যে আজকে আমার কাছে যে ঘটনাগুলো আমি শুনেছি, আমার এবং মাসুমের অসম্ভব পছন্দের প্রত্যেকটা ঘটনায় অনেক ভালো লেগেছে। আশা করছি আজকের রাতটা ভূত এফএম এর সাথে আপনাদের অনেক ভয়াবহ রকমের ভালো কাটবে। আর সেই সাথে বাংলাদেশ টিমকে আমি জানাতে চাই শুভেচ্ছা, কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম টাইগার্স। এবং আমি আজকে খুবই, আমার একটা ব্যস্ততম দিন কেটেছে, খুব হেক্টিক ছিল দিনটা, যদিও তারপরেও খেলা মিস করিনি, খেলা দেখেছি, খেলা কখনো রেডিওতে শুনেছি, কখনো টিভিতে দেখেছি, এভাবেই। এবং ফাইনালি বাংলাদেশ টিম আজকে কিন্তু আমাদেরকে এই প্রথম 2014 সালের জয়ের স্বাদ, অর্থাৎ ওয়ান ডেতে জয়ের স্বাদ এনে দিল। এবং তার আগে বাংলা ওয়াশ করেছে তারা, আপনারা সবাই জানেন, জিম্বাবুয়েকে। আজকে আমি খুব মানে বেশ ভয়েই ছিলাম যে আজকে কি হবে, বাট আজকে সব ভয় কাটিয়ে দিয়ে, ভয়কে জয় করে বাংলাদেশ টিম জয়লাভ করেছে। অদ্ভুত সুন্দর একটা ম্যাচ ছিল এবং আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি আনন্দে আছেন সেই ব্যাপারটা নিয়ে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে যদি আপনি চান যে আপনি আমাদের সাথে ফেসবুকে জয়েন করবেন, তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti। আর আরও একটা, আমার একটা পেজ রয়েছে www.facebook.com/bhutfm.russell। সো যারা বিভিন্ন অন্যান্য পেজে এখনও আছেন, অবস্থান করছেন, তাদেরকে সবিনয়ে অনুরোধ করব যে আপনারা এই পেজটিতে চলে আসুন, কারণ এখানেই আপনারা সঠিক ইনফরমেশন তো পাবেনই এবং আপনারা আরও বেশি আপনাদের সমস্ত কিছু জমজমাট হয়ে উঠবে। সো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমি আজকে এই ভূত এফএম এর এই এপিসোডটি শুরু করতে চাই একটু অন্যভাবে। আপনারা যারা শুনছেন, কেউ হয়তো গাড়ি থেকে শুনছেন, কেউ হয়তো বাসায় বসে শুনছেন, কেউ হয়তো শুয়ে শুনছেন, কেউ হয়তো বন্ধুদের নিয়ে শুনছেন, আপনাদের চারপাশে হাত বাড়িয়ে দেখুন যে কোনো একটা পাশে হয়তো খালি কিছু জায়গা আছে, মানে ফাঁকা জায়গা পড়ে আছে, তাই না? ফাঁকা জায়গা আছে এবং আপনি যেখানে শুয়ে আছেন বিছানার একটা পাশ হয়তো ফাঁকা, আপনি যেখানে বসে আছেন পাশের চেয়ারটা বা পাশের জায়গাটা হয়তো ফাঁকা, আপনি যখন গাড়িতে আছেন আপনার পাশের সিটটা হয়তো ফাঁকা নাও থাকতে পারে, কিন্তু কোনো একটা ফাঁকা স্পেস আছে, সেই স্পেসে আপনি এখনই জাস্ট হাতটা বাড়িয়ে দিন। কি কেউ আছে? না থাকাটাই স্বাভাবিক এবং হয়তো কেউই কোনো কিছু অনুভব করেনি, পাশে হয়তো কেউই ছিল না, বাট এরকম ঘটনাও ঘটে। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন আমাদেরকে।
থ্যাংক ইউ ভাই। আমার নাম হচ্ছে নিলয়, আমি কলাবাগান থেকে এসেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি।
আচ্ছা, রিসেন্টলি আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, আপনি, আপনার কাছে আমি একটু আপনার ওই রিক্সার ঘটনাটা শুনি।
তো প্রথমে আমি নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিই হচ্ছে ধানমন্ডি 5 নম্বরের দিকে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আড্ডা দেওয়ার পরে আমি যখন বাসার দিকে ফিরবো, তো মোটামুটি রাত 10:30-11:30 বাজে, তো আমি আসবো। তো 4 নম্বর খেলার একটা মাঠ আছে, তো মোটামুটি ওইখানকার সোসাইটি যারা আছে ওইখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই, তো রিক্সায় আমি উঠি। নর্মালি আমার অভ্যাস যে রিক্সার ডান সাইডটাতে বসা, রিক্সায় উঠে তো সেদিন অ্যাজ ইউজুয়াল আমি রিক্সায় উঠি, বাট আমি বাম পাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব, যখন আমার খেয়াল আসে যে আমি বাম পাশে বসে আছি, তো যখন বাম ডান দিকে যেতে যাই, তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে।
আচ্ছা,
এটা ঈদের মানে মানুষের একটা হয়তো বা কোনো একটা কিছু, বাট আমি যেতে পারছি না যে একটা মানুষ বসে আছে, যার কারণে আমি মানে ডান পাশে
সরতে পারছি না।
তো যতবারই আমি ডান পাশে সরতে যাই, ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বা টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমাদের গায়ের পশম বা লোম যেটা বলি, এটা এরকম শকের মতো লাগে গায়ে। তো যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি, ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে জিনিসটা যখনই ফিল করি, তখনই আমি ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি, মানে ভয়। আমি কাউকে বলতেও পারতেছিলাম না, যে রিক্সা চালক ছিল তাকেও কিছু বলতে পারি না, যার কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলিনি। তো যখন একটু মানুষজন যে জায়গাটাতে মানুষজন ছিল সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি, তখন আর জিনিসটা আমি ফিল করি না। তো রিক্সাটাকে আমি রাস্তার অপোজিট বাম পাশে রেখেই আমি রাস্তা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার উপরে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিনের মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি। এইটা ছিল হচ্ছে রিক্সার ঘটনা। আর এরপরে
আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যিই কেউ বসে আছে এবং
বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যার কারণে আমি যেতে পারছি না ওই পাশটাতে, সাইডটাতে সরতে পারছি না, যে আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না।
আচ্ছা, ওকে। সো এছাড়া আর কি ঘটনা আছে আপনার কাছে একটু শুনি, জাস্ট আর একটা ঘটনা আমরা যাই।
তো এরপরে যেটা হয় তার চার পাঁচ দিন পরে, তো আমি ল্যাপটপে মুভি দেখতেছি, আমার বাসার পুরো লাইট টাইট বন্ধ। আমি নর্মালি এই টাইপের জিনিস তখন এতটা বিলিভ করি না বা এতটা ভয় পাই না। তো ল্যাপটপে মুভি দেখতে দেখতে লাইটটা যেহেতু অফ, হঠাৎ করে আমি ফিল করি যে আমার ল্যাপটপটার ঠিক অপোজিট সাইডে, মানে পায়ের ওই পাশে, যে কোনো একটা লোক বা কিছু একটা দাঁড়িয়ে আছে, যে পাঞ্জাবি বা কাপড় টাপড় কিছু এরকম বাতাসে যদি উড়ে যায়, যেরকম একটা জিনিস দেখা যায়, ওরকম আমি কিছু একটা মনে করলাম অন্ধকারে কোনো একটা কাপড় এরকম উঠে গেল বাতাসে। তো জিনিসটা যখনই আমি ফিল করি, তখন আমি তাকায় দেখি যে না, কিছু নাই। তো তখন ফিল হয় যে না, এটা মনে হয় হয়তো বা মানে আমার চোখের কোনো ভুল বা অনেকক্ষণ ল্যাপটপের দিকে তাকায় থাকার কারণে এরকম হইতে পারে। তো তার কিছুক্ষণ পরে আবারও ওই দিন আমি এরকম দেখি, ওই দিন দুই তিনবার এরকম আমার ফিল হয়, বাট আমি ওটা মানে কোনো নোটিশে না নিয়ে আমি নর্মাল শুয়ে থাকি, মুভি টুভি দেখে তো ঘুমাই টুমাই পড়ি। তার দুই তিন দিন বা তিন চার দিন পরে হঠাৎ করে মানে আমি আমার রুম থেকে উঠে আমি মুভি টুভি দেখা শেষ, এখন আমি একটু ওয়াশরুমের দিকে যাব। তো যখন ওয়াশরুমের দিকে যাব, তো আমি আগে বলি যে আমার রুমের যে জানলা, সেই জানালাগুলোর এখানে তো মোটামুটি একটা স্ল্যাপের মতো একটা জিনিসপত্র রাখা, যে এরকম একটা তাকের মতো করা, মানে জানলাটার ওখানে একটু জায়গা আছে, ওখানে একটা নর্মাল বইটই কিছু একটা রাখা যাবে এরকম একটা, পুরাতন দিনের বিল্ডিং যেরকম বানানো হয় আর কি। তো আমি যখন যাইতে থাকি, তখন হঠাৎ করে আমি খেয়াল করি যে সেই হাতের বাম পাশের যে আমার জানলাটা, সেই জানলার উপর একটা মানে ছোট একদম 7-8 বছরের একটা, 6-7 বছরের একটা বাচ্চা যদি বসে থাকে, ঠিক যেরকম একটা ফিগার আসবে সেরকম একটা ফিগার ওটার উপরে বসে আছে।
আচ্ছা, ফিগারটা কেমন ছিল আপনার কাছে? কি মনে হয় যে ফিগারটা একটু শ্যাডোর মতো বা ট্রান্সপারেন্ট ছিল নাকি একদম পুরো মানুষের মতো?
একদম অত ট্রান্সপারেন্ট না, হালকা একটা ট্রান্সপারেন্ট। পুরো সাইডটা যেটা সাইডগুলো যেগুলো এগুলো ওরকম না, এটা তো জাস্ট একটা চোখের পলকের মতো, অতটা নোটিস করার আগে, বাট এতটুক আমি নোটিস করতে পারি যে যে পাগুলো ছিল এবং পেটের যে সাইডটা, আমি ফেসটা অতটা ক্লিয়ারলি না দেখলেও পা এবং পেটের যে সাইডটা আমি দেখি, সেই জায়গাটা ছোট ছোট ফোস্কার মতো পড়া ছিল, যেমন পক্স উঠলে যেরকম দেখি, পক্সেরটা ছোট ছোট থাকে, ওটা একটু বড় বড় ছিল, এন্ড পুরো বডিটা কালো ছিল। তো বসে বসে পিচিটা পানা যাচ্ছে। তো এইটা দেখার পর আমি লাইক অনেক বেশি ভয় পাই, যে আমি দৌড়ে যাইতে গিয়ে আমি মানে দরজার মধ্যে অনেক জোরে মানে ধাক্কা খাই, যেহেতু আমি দরজাটা খুলি নাই, মানে এখনো দরজাটা লক করা। তো বাড়ি খেয়ে আমি পড়ে যাই। তো সাউন্ড শুনে আমার মা চলে আসে, তো মাকে বলার পরে মা অ্যাকচুয়ালি বিশ্বাস করে না জিনিসটা, অ্যান্ড ওইভাবে ওই দিনটা চলে যায়। তার কিছুদিন পরে আমি ঠিক মানে আমার রুম থেকে বেরো ওয়াশরুমের দিকে আবারও যাব, মানে ঘুমাইতে যাবো তার কিছুক্ষণ আগে। তো আমার যে বাসায় যে লোক যে ছেলেটা থাকতো বা কাজ করে যেত আমার বাসার, হেল্প টেল্প করতো আমার মাকে, তো ও বয়স অনেক ছোট, তো দেখা গেছে ও ঘুমাচ্ছে। তো আমি ওয়াশরুমে যাওয়ার আগে জাস্ট ওর রুমের দরজাটা খোলা, আমি দেখতেছি যে ও ঘুমায় আছে ঠিক ওর মাথার উপরে। একটা মানুষ যদি একটা মানুষ মাটিতে শুয়ে আছে, একটা কেউ দাঁড়ায় ওর মাথাটার দিকে যদি নিচু হয়ে তাকিয়ে থাকে, ঠিক ওইভাবে ওই পিচ্চিটাই দাঁড়ায় আছে এবং ওই ছেলেটার দিকে এরকম নিচু হয়ে তাকায় আছে। তো এটা দেখার সাথে সাথে মানে আমি যে এর আগে দেখছি, তখন তো আমি আমার মাকে দেখাইতে পারিনি, আমি চাইছিলাম যে ওই মুহূর্তে আমি আমার মাকে দেখাবো। তো এই জন্য আমি জোরে মানে চিৎকার মানে দ্বিতীয় পারিনি, জাস্ট আম্মু বলার আটা বলছি, সাথে সাথে দেখলাম যে জিনিসটা এরকম বাতাসের মতো একটা স্পিডে সুইং করে চলে গেল, চলে একদম স্ট্রেট
লিয়া। এটা আপনারা দুজনে দেখেছেন?
না না, এটা আমি একা, ও পিচ্চিটা তো ঘুমাচ্ছে, আম্মু এখনো আসেনি। তো জাস্ট আমাদের বাসার অপোজিটেই হচ্ছে আর একটা বাসা, ওই বাসাটা মোটামুটি মানে দোতলা, ওর সামনে গাছপালা আছে, দুই তিনটা নারিকেল গাছ আছে। তো দেখলাম জিনিসটা একদম স্ট্রেটলি বাতাসের মতো উড়ে গিয়ে ওই নারিকেল গাছটার একদম যে উপরের যে পাতাটা ছিল সে পাতাটা ধরে একদম সোজা স্ট্রেটলি নিচে নামতেছে, আবার উপরের দিকে উঠতেছে, অ্যান্ড সাউন্ড হচ্ছে পাতাটা যে নিচে নামতেছে। তো এইটা দেখার সাথে সাথে আমি জোরে চিৎকার করি যে আম্মু এদিকে আসো। তো আম্মু আসার সাথে সাথে যখন আমি সামনের দিকে তাকে তখন আর জিনিসটা ছিল না, অ্যান্ড ওই মুহূর্তে ওই জিনিসটা ফেড হয়ে যায়। তো এইভাবে অনেক ছোট ছোট অনেক ঘটনা ঘটে রুমের ভিতরে, প্রায় আমি বুঝি যে না মানে একটা জায়গায় যদি পুরো স্তব্ধ থাকে, পুরো কেউ সাউন্ড টাউন নাই কোনো, বাট আমি প্রায় ফিল করতাম যে কিছু একটা আমাকে দেখতেছে বা কিছু একটা আমার আশেপাশে আছে। আমার বাসা আর আমার পাশের বাসাটার ভিতরে একটা ছোট্ট একটা গ্যাপ আছে, অ্যান্ড আমার রুমের ঠিক পাশেই হচ্ছে একটা ওই বিল্ডিং এর একটা বাথরুম। তো দেখা গেছে যে জিনিসটা হয়, আমি প্রায় সময় রাত্রেবেলা সাউন্ড পাই যে কিছু একটা আমার বাসা পাঁচতলার উপরে, যে নিচে এই দুই বিল্ডিং এর মাঝখানে যে জিনিস টুকটাক ময়লা কাগজ টাগজ পলিথিন টলিথিন ফেললে তো অনেক জিনিসপত্র থাকে বিল্ডিং এর মাঝখানে যেখানে যায় না কেউ, আমি পাঁচতলায় বসে সাউন্ড পাই যে না, আমি ফিল হয় যে আমি নিচতলায়, অ্যান্ড আমার এই পাশ দিয়ে কোনো একজন মানুষ হাঁটতেছে, বিড়বিড় বিড়বিড় করে সাউন্ড কথা বলতেছে। আর আমাদের অনেকেরই এই জিনিসটা একটা সমস্যা আছে যে আমরা রাতের বেলা দাঁত কামড় দিই, দাঁত কামড়ালে এক ধরনের একটা উইয়ার্ড রকম একটা সাউন্ড হয়, বাট আমি জিনিসটা কন্টিনিউসলি ফিল করতাম যে এই পাঁচতলার উপরের থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এই দুই বিল্ডিং এর মাঝখানে যে চিপা জায়গাটা, এই চিপা জায়গাটাতে কেউ হাঁটে, অ্যান্ড বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলে, আর মাঝে মধ্যে যখন মানে চুপচাপ হয়ে যায় তখন সাউন্ড পাই যে দাঁত কিরমির 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 করে, মানে এটা দাঁতে আমি এভাবে বুঝাইতে পারবো না, মানে একদম দাঁত জোরে জোরে কিটমিট কিটমিট করলে হাড্ডি খাওয়ার যে সাউন্ডটা,
মানে কাছাকাছি ওরকম কিছু,
ওরকম একটা কিছু।
ওকে ওকে,
এই জিনিসগুলো আর কি নরমালি হয়।
ওকে, আমি আপনার কাছে আবার একটু পরে আসছি, তার মধ্যে আমরা আরো একটা ঘটনা শুনে আসবো, আমাদের আরো একজন অতিথি আছেন তার কাছ থেকে, এবং এর মাঝখানে আমি কিছু SMS এবং কিছু ফেসবুকে কমেন্ট পড়তে চাই। আপনারা অনেকেই লিখেছেন যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে লিখেছেন যে ভূতের গল্প শুনতে ভালো লাগে রাসুল ভাই, এটা তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, আমি ঠিক জানি না এটা দিয়ে আপনি কি মিন করেছেন, একা বসে ভূত FM শুনছেন, নিকোলাস ঘাগড়া, ওকে। আমাদেরকে মাহবুব আলম লিখেছেন আজকে ভূত FM খুব ভালো হয়, ফেসবুকের কমেন্ট পড়ছে, কিন্তু নীরব মানমুন আমাদের লিখেছেন ভূত FM অসাম, আমাদেরকে এছাড়াও অতুল সরকার লিখেছেন এবং তিনি বলেছেন যে আজকের ওয়েদারটা ঠান্ডা হলেও ভূত FM ইজ ভেরি হট। ওকে, আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করেছেন, এবং ঠিক একইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমার যে পেজটা রয়েছে সেখানেও অনেকে কমেন্ট করছেন, এবং আমি মনে করি যে আপনারা আমাদের সাথে আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অনেক এনজয় করবেন। এবং আপনি চিন্তা করে দেখুন যে আপনার বাসায় সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে, সত্যি যদি আপনার বাসায় যদি দেখেন যে আপনি অনুভব করতে পারেন যে আপনার রুমের মধ্যে কেউ আছে, আপনার সাথে কেউ মানে আপনাকে সবসময় দেখছে, তাহলে কেমন লাগে? আসলে অনেক ভয় লাগার কথা। আচ্ছা, আমাদেরকে অর্থহীন বোরহান উদ্দিন লিখেছেন ভয় পাওয়া শুরু হলো, আমাদেরকে আশিকুর রহমান শিপন লিখেছেন যে আমাকে লিখেছেন রাসেল ভাই রক্স না, আসলে ভূত FM সবার চাইতে বড়, এটা একটু বুঝতে হবে। রাজীব আমাদের বাগেরহাট থেকে SMS করেছেন, এছাড়াও উজ্জ্বল আমাদেরকে SMS করেছেন নরসিংদী থেকে, মুন খান আমাদের বলছেন হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে, নোমান ম্যামনসিং থেকে লিখেছেন থ্যাংক ইউ ভূত FM, এবং অল মেম্বার্সদেরকে তিনি আমাদের যে যত মেম্বার্স রয়েছেন সবাইকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। হিমেল পান্ডে আমাদেরকে SMS করছেন নড্ডা থেকে, এছাড়াও অর্পণ আমাদের SMS করছেন, তিনিও ভয় পাচ্ছেন লিখেছেন। ইলিয়াস আমাদের মুক্তাগাছা থেকে SMS করেছেন, কালকে টেস্ট এক্সাম তার, এই মুহূর্তে তিনি ভূত FM শুনছেন। প্রিন্সেস আমাদেরকে বান্দরবন থেকে SMS করছেন, ফার্স্ট স্টোরিটা অনেক তার কাছে ভয়ঙ্কর লেগেছে। আমি আপনাদেরকে আরো একটা গল্পের সাথে আরো একটা ঘটনার সাথে পরিচয় করিয়ে দিই। আপনি আপনার বাসায় যেই আয়নাটা প্রতিদিন ব্যবহার করছেন, যে আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব ভেসে ওঠে, দাঁড়ালে আপনি দেখতে পান আপনাকে কেমন লাগছে, আপনার চুল ঠিক আছে কিনা, আপনার জামাটা ঠিক আছে কিনা, নিজেকে সাজাতে যে আয়নার সামনে প্রতিদিন দাঁড়ান, হঠাৎ করে একদিন সেই আয়নার সামনে দাঁড়ালেন আর দেখলেন আয়নায় কিছু দেখা যাচ্ছে না, কেমন লাগবে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে, এবং সেই ঘটনাই আমরা শুনবো আমাদের আমাদের পরবর্তী অতিথির কাছ থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো রাসেল ভাই, আমি আন্দালিব মোহাম্মদপুর থেকে এসেছি।
আচ্ছা আন্দালি, আপনার ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের। আমি শুরুতেই বলি যে ইটস ভেরি হার্ড টু বিলিভ যে আপনি বলবেন, এবং দ্যাটস ওয়াই আপনি, আপনার আসার কথা ছিল না, আপনি বলেছিলেন যে আপনার যে ঘটনাটা আছে আমরা সেটা পড়ে শোনাবো, রাইট? পরে আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি, বিকজ ইটস ভেরি হার্ড টু বিলিভ, এবং এই স্টোরিটা একটু অন্যরকম। বাট আপনি বলছিলেন যে এটার জন্য অনেকে মানে মানে যারা, যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারাও শেয়ার করতে দিতে রাজি হয় না বা চায় না, কারণ যে কেউ এই ঘটনাটা শুনে হয়তো বিশ্বাসও করতে চাইবে না।
ভেরি হার্ড টু বিলিভ,
রাইট? সো চলুন আমরা স্টোরিতে যাই।
ঘটনাটা আমার ফ্রেন্ডের জীবনের একটা ঘটনা, যেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনার পরে, আমি আমার ফ্রেন্ডের মা আন্টির কাছ থেকে ওইটা শোনার পরে আমি এখানটা শেয়ার করছি। তো ঘটনাটা এমন যে আমার অনেক অনেক আগের ঘটনা, তখন আমার ফ্রেন্ডের বাবা, তার দাদু দিদা, তারা সবাই গ্রামে থাকতেন তখন। তো একদিন এমন হয় যে আমার ফ্রেন্ডের দিদা তখন একদিন রাতে স্বপ্ন দেখে যে তাকে স্বপ্নের মধ্যে কেউ বলছে যে তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, তোর মেয়েকে তো আমি নিয়ে যাব। তো এমনভাবে দুদিন দেখার পরে আমার ফ্রেন্ডের দিদা তেমন একটা গুরুত্ব না দিয়ে সে তার আমার ফ্রেন্ডের দাদুকে এই ঘটনাটা বলে। আমার ফ্রেন্ডের দাদু খুব একটা বিষয়টা পাত্তা দিলেন না, কিন্তু এভাবে দুদিন তিন দিন যাওয়ার পরে আমার ফ্রেন্ডের দিদা আবার স্বপ্নে দেখলেন যে কেউ তাকে বলছে যে তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, তুই রাখতে পারবি না, তোর মেয়েকে তো আমি নিয়ে যাব। তো এই ঘটনাটা যখন সে আমার ফ্রেন্ডের দাদুর সাথে আবার শেয়ার করে, তখন একটু সিরিয়াস মনে করে আমার ফ্রেন্ডের দাদু ওই এলাকার যে হুজুর থাকে তাকে নিয়ে আসেন বাসায়। তো হুজুর বাসায় আসার পরে কোনো কিছু ডিটেলস না বলে সে চলে যায়। তো এই ঘটনার দুই তিন দিন পরে একদিন ওই দিন রাতে আবার ফ্রেন্ডের দিদা রাতে স্বপ্ন দেখেন যে স্বপ্নে কেউ বলছে তোর মেয়েকে তো আমি নিয়ে যাব, খুব শীঘ্রই নিয়ে যাব, তুই রাখতে পারবি না। তো এই ঘটনার পর থেকে আমার ফ্রেন্ডের দিদা কর্তৃকে তার মেয়েকে, তার মানে আমার ফ্রেন্ডের ফুপিকে, তার আঁচলের সাথে বেঁধে রাতে তারপর ঘুমোতেন। তো এইভাবে দুদিন যাওয়ার পর একদিন রাতে ঘুমোনোর পর সকালবেলা উঠে দেখেন যে তার মেয়ে নেই এবং আঁচলের বাঁধনটা খোলা। তো এই ঘটনার পরে মোটামুটি গ্রামে এবং বাসায় একটা হুলস্থুল পড়ে যায়। ওই গ্রামে এবং আশেপাশে সমস্ত গ্রামে তখন খোঁজ করা হয়, কিন্তু তার মেয়েকে পাওয়া যায় না। তো এভাবে প্রায় দুই বছর, আড়াই বছর কেটে যায়। আড়াই বছর পরে আমরা যতদূর জানি যে গ্রামে যে বাসাগুলো থাকে, ছোট্ট একটা ঘর থাকে যেখানটায় সমস্ত ফ্যামিলি মেম্বাররা থাকে, পাশে ছোট্ট একটা রান্নাঘর থাকে, তো ওরকম একটা রান্নাঘরে আমার ফ্রেন্ডের দিদা রান্না করছিলেন। তো একদিন সকালে সে দেখতে পায় যে তার মেয়ে দূর থেকে হেঁটে আসতেছে, এবং সে অনেকটা একটা হোয়াইট ওয়েডিং ড্রেস টাইপের যেরকম একটা গাউন ওরকম কিছু একটা পরে আছে, এবং তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তো সে তার মেয়েকে দেখে যখন কাছে যেতে চায়, জড়িয়ে ধরতে চায়, তখন তার মেয়ে বলে যে প্লিজ আমাকে জড়িয়ে ধরো না, পরে বলছি সব। তখন সে বাসার ভেতরে এসে বলে যে আমি তোমাদের বাসায় উঠতে পারবো না, আমাকে কোনো রকম আজকের মধ্যে একটা থাকার জায়গা করে দাও। তো আমার ফ্রেন্ডের দাদু তখন যেহেতু গ্রামের মধ্যে মোটামুটি ক্ষমতাশীল একজন মানুষ ছিলেন, সে খুব তাড়াতাড়ি কয়েকজন লোক ডেকে বাসার মধ্যে তখন ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দেয়। তো ওই ঘরে তখন আমার ফ্রেন্ডের ফুপি উঠে। তো এরপর সে সব কিছু আসলে একটু 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 সে করে শেয়ার করা শুরু করে যে তাকে কে নিয়ে গিয়েছিল, কারা নিয়ে গিয়েছিল, এটা সে বলতে রাজি হয়নি। বাট সে এটা বলে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করার জন্য, এবং সে এই দুই বছর আড়াই বছরে অনেক কিছু শিখেছে, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছে। এবং ওইখান থেকে শেখার পরে সে ওইখানে কোনো একটা ঝামেলা করে এবং কিছু একটা করে সে ওইখান থেকে চলে এসছে, এবং এখানটা সে চলে আসছে। তো এবং বলেছে যে সে কারো সাথে কোনো রুমে থাকতে পারবে না, সেই রুমে থাকবে। তো যাই হোক, আমার ফ্রেন্ডের দাদু দিদার এই নিয়ে কোনো সমস্যা ছিল না, সে তার মেয়েকে ফিরে পেয়েছে, এইভাবেই ভালো মোটামুটি চলতে থাকে। তো ওই আমার ওই ফ্রেন্ডের ফুপির ব্যাপারে কিছু বলি যে সে যখন বাসায় আসলো, বাসায় আসার পরে তার রুমের মধ্যে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। তার রুমটা ছিল এমন যে রুমের একটা পার্টিশনে থাকার জায়গা ছিল, আর পাশের আরেকটা পার্টিশনে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত। রুমের ভেতরে কি ছিল কেউ কখনো জানতেও পারেনি, বলতেও পারেনি। তো এবং তার রুমের মধ্যে এবং অনেক কিছুর রেলিক টাইপের কিছু একটা ছিল, অনেকগুলো রেলিক টাইপের, আপনার বিভিন্ন এনিমেলদের কঙ্কাল টাইপের কিছু একটা ছিল তার রুমের মধ্যে। তো যাই হোক, এভাবে সে ওই বাসায় থাকতো, সবার সাথে সবকিছু মোটামুটি শেয়ারও করতো, কিন্তু বাসার এরিয়ার বাইরে কখনো যেত না। এবং আরো কিছু বলে রাখা দরকার যে তার বাসার মধ্যে সে যখন ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত, তার রুম থেকে বিভিন্ন টাইপের এনিমেলের সাউন্ড আসতো এবং অনেক ইনস্ট্রুমেন্ট বাজালে যেরকম সাউন্ড হয় ওই সব সাউন্ড আসতো, এবং ওই সাউন্ডগুলো বাসার এরিয়ার বাইরে কখনো শোনা যেত না, বাসার ভিতরে আসলে এই সব শোনা যেত। তো মানুষ গ্রামের মানুষজন যখন আস্তে আস্তে জানা শুরু করলো যে আমার ফ্রেন্ডের ফুপি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা আস্তে আস্তে বাসায় এসে ঝামেলা করতে শুরু করলো যে একে গ্রাম থেকে বের করে দাও, একে গ্রামের মধ্যে রাখা যাবে না, আমাদের গ্রামে অনেক প্রবলেম হবে। কিন্তু কোনোভাবেই আমার ফ্রেন্ডের দাদু দিদা এটা মানতে রাজি হলো না, এবং তারা যেহেতু একটু ক্ষমতাশীল ছিল তারা জিনিসটাকে একটু প্রতিহত করলো। তো যাই হোক, আর আমার ফ্রেন্ডের ফুপির ব্যাপারে কিছু বলি যে সে দেখতে মোটামুটি ছিল, সুন্দর ছিল, এবং যখন অমাবস্যার রাত আসতো তখন সে তার নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখত এবং তার রুমের ভিতর থেকে খুব আর্তনাদের শব্দ আসতো, মনে হচ্ছে তার শরীরে খুব বেশি কেউ আঘাত করছে, আঘাতের শব্দ শোনা যেত এবং তার আঘাতের আর্তনাদের শব্দ শোনা যেত। এবং সে আগে বলে রাখতো যে আমি রুমের মধ্যে যেভাবেই থাকি না কেন কেউ কখনো আমার রুমের কাছে আসবে না। ঠিক এইভাবে পূর্ণিমার রাতে তার সে দেখতে আরো অনেক সুন্দর হয়ে যেত, মনে হতো যে তার শরীর থেকে আলো শাইন করে বেরোচ্ছে, এমন মনে হতো। হয়তো তার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্যই এগুলো হয়তো দেখা যেত। তো এইভাবে অনেক দিন চলতে থাকলো। এর মাঝে যখন আমার ফ্রেন্ডের বাবা যখন বিয়ে করলো, আমার ফ্রেন্ডের মাকে বিয়ে করলো, বাসায় নিয়ে আসলো, সে যখন আসার পর জানতে পারলো যে এই ফ্যামিলিতে এইসব হচ্ছে, আমার ফ্রেন্ডের ফুপি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে, তাকে এরকম কোন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সে আবার ফিরে আসছে এবং এসে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে, এরপর থেকেই আমার ফ্রেন্ডের মা কখনোই আমার ফ্রেন্ডের ফুপিকে কখনোই পছন্দ করতো না, বিন্দুমাত্র পছন্দ করতো না। সে সবসময় তাকে উল্টোপাল্টা কথাবার্তা বলতো, তার সাথে খারাপ বিহেভ করতো, কিন্তু আমার ফ্রেন্ডের ফুপি কখনোই এটা নিয়ে কোনো তার মধ্যে খারাপ লাগা কাজ করতো না। তো এর মধ্যে যখন আমার ফ্রেন্ডের জন্ম হলো তখন থেকেই আমার ফ্রেন্ডকে আমার ফুপি ফ্রেন্ডের ফুপি অনেক পছন্দ করতো, ফ্যামিলিতে অন্য কাউকে পছন্দ না করলেও তাকে অনেক বেশি পছন্দ করতো। তো যখন ফুপি যখন আমার ফ্রেন্ডকে আদর করতো, ই করতো, এটা দেখলে ফ্রেন্ডের,
মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডের সাথে আবার তার ফুপুর খুব ভালো সম্পর্ক,
খুবই ভালো সম্পর্ক ছিল, ফ্যামিলিতে আর কারোর সাথে না থাকলো, খুবই ভালো সম্পর্ক ছিল। এবং খারাপ সম্পর্কটা ছিল আমার ফ্রেন্ডের মা এবং আমার ফ্রেন্ডের মা এবং তার ফুপির মধ্যে খারাপ সম্পর্কটা ছিল। তো একটা ঘটনা আমাকে তারা বলেছে যে আমার ফ্রেন্ডের বয়স যখন 4 কি 5 হবে, তো আমার ওই ফ্রেন্ডের ফুপির রুমে তো কেউ অ্যালাউড ছিল না যাওয়াটা। তো বাসার কোনো কাজের লোক কোনো একদিন ওই রুমের মধ্যে যখন ঢুকে পড়ে, ঢুকেই সে সেন্সলেস হয়ে যায় এবং কোনোভাবে তখন তাকে রুম থেকে বের করা হয়।
আমরা কি জানতে পারি রুমের ভেতরে কি আছে?
হ্যাঁ, আমি যতদূর আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে তা সে যতদূর আমাকে বলেছে যে সে তখন অনেক ছোট ছিল, যতদূর মনে করতে পারে ততদূর বলেছে যে রুমের পুরো ফ্লোরটা ছিল কালো এবং ওয়ালগুলো ছিল সব সাদা এবং ওয়ালে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন এনিমেলসের কঙ্কাল টঙ্কাল এসব কিছু রাখা থাকতো।
ওকে, তারপরে কি হলো?
তারপরে যেটা হলো যে এরকম আরেকটা দিনের ঘটনা যে বাসার আরেকজন লোক এভাবে দাঁড়িয়ে আছে, তো আমার ফ্রেন্ড যেহেতু ও সবসময় ওই রুমের মধ্যে ঢুকতে পারতো এবং বেরিয়ে আসতে পারতো, আর কারো রুমের মধ্যে ঢোকার পারমিশন না থাকলেও শুধুমাত্র ও যেতে পারতো এবং বেরিয়ে আসতে পারতো। তো একদিন ও করেছে কি, ওই রুমের মধ্যে ঢুকে কোনো একটা ছোট্ট রেলিক টাইপের কিছু একটা জিনিস নিয়ে এসেছে। তো ওটা আনার পরে বাসার আরেকজন যে মেম্বার ছিল সে ওটা হাতে নেওয়ার সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক, এরপরে বাসায় ফুপি আসলো, ফুপি এসে তাকে কিছু একটা বলে তার জ্ঞান ফিরে আনার পরে সে বাসা থেকে চলে যায়। তো এই ঘটনা নিয়ে, যেহেতু এই ঘটনাগুলো ফ্যামিলির মধ্যে অনেক বেশি হচ্ছিল এবং এটা নিয়ে গ্রামের লোকজন অনেক কথাবার্তা বলছিল এবং ফুপির সাথে এবং আমার ফ্রেন্ডের মার মধ্যে অনেক খারাপ একটা সম্পর্ক চলছিল, তখন এই ঘটনার উপর বেস করে আমার ফ্রেন্ডের মা আমার ফুপিকে অনেক উল্টোপাল্টা কথা বলা শুরু করে। এবং এই কথাবার্তা বলার এক পর্যায়ে আমার ফ্রেন্ডের ফুপি কোনো ধারালো কিছু একটার উপর গিয়ে পড়ে এবং সে খুব ডিপলি উন্ডেড হয়। এখানে একটা জিনিস বলে রাখি যে আমার ওই ফ্রেন্ডের ফুপির কোনো একটা জায়গায় কেটে গেলে অথবা সে কোনোভাবে যদি উন্ডেড হতো ওইটা হিল করতে অনেক বেশি টাইম লাগতো,
সাধারণ ছিল না,
অনেক ব্লিডিং হতো, অনেক টেক কেয়ার করার পরে এটা গিয়ে ঠিক হতো।
ওকে,
তারপরে তারপরে এই ঘটনা যখন আমার ওই ফ্রেন্ডের ফুপি কোনো একটা ধারালো কিছুর উপর গিয়ে পড়লো, সে ডিপলি উন্ডেড হয়। তো তখন তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যেতে যেতেই সে রাস্তায় মারা যায়। হ্যাঁ, এবং মারা যাওয়ার আগে সে শুধু একটা কথা বলে গেছে যে এই ফ্যামিলিতে আমি শুধু আমার ফ্রেন্ড, মানে ওর নাম বলতে চাচ্ছি না, শুধু ওকে ছাড়া এই ফ্যামিলিতে আমি কাউকে ভালোবাসি না, এটা সে মারা যাওয়ার আগে বলে গেছে। তো যাই হোক, সে মারা যাওয়ার পরে যখন বাসায় তার লাশ নিয়ে আসা হলো এবং দাফন টাফন সব কাজকর্ম করার পরে আমার ফ্রেন্ডের মা আসলে উপলব্ধি করতে পারলো যে আমি এতদিন যা করে এসেছি আসলে সেগুলো ঠিক হয়নি এবং আমি হয়তো অনেকটা অবিচারই করে এসেছি, কারণ আমার ফুপি কখনোই তার ব্ল্যাক ম্যাজিকের কারণে কখনোই কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সো তাকে সারা জীবন সে শুধু ব্লেম করে এসছে। তো এভাবে সে আসলে নিজেকে একটু অন্যরকম ভাবত এরপর, এই ঘটনার পর থেকে। তো যাই হোক, ওই দিনের পরে যখন সবাই ঘরের বাসার উঠোনের মধ্যে বসে গল্প মানে কথাবার্তা বলছে যে কি হয়ে গেল, হঠাৎ ঘটনাটা কি হয়ে গেল, এর মধ্যে আমার ফ্রেন্ডের ফুপি যখন ওই যে বাসাটাতে থাকতো ওই বাসাটাতে হঠাৎ করে আগুন ধরে গেল এবং আগুন ধরে বাসাটা পুড়ে জাস্ট খুব অল্প সময়ের মধ্যে বাসাটা পুড়ে ছাই হয়ে গেল এবং বাসার মেম্বাররা তখনই খুব ভয় পেয়ে গেল যে কি হলো এটা। ঠিক তখনই তারা ডিসাইড করলো যে যেহেতু আমার ফ্রেন্ডের ফুপি এই রুমটাতে ব্ল্যাক ম্যাজিক করতো, থাকতো এতদিন ধরে, এবং সে চলে যাওয়ার সাথে সাথে রুমটা যেহেতু পুড়ে ছাই হয়ে গেল, আমরা আর এই গ্রামে থাকবো না। তখন এরপর থেকে আমার ফ্রেন্ডের দাদু দিদা, আমার ফ্রেন্ডের মা বাবা সবাই মিলে ঠিক করলো যে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, এই এলাকা ছেড়ে চলে যাব, এই এরিয়া ছেড়ে চলে যাব। তখন তারা ওই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসলো, একটা জায়গায় চলে আসলো, আমি নাম বলতে চাচ্ছি না। তো এখানটায় এসে তারা যখন তারা ওই গ্রাম ছেড়ে চলে আসলো তখন আমার ফ্রেন্ডের বয়স আনুমানিক 5 কি 6 হবে। তো ঢাকায় চলে আসার পরে অনেক দিন হয়ে গেল ঘটনা, প্রায় 1-1.5 বছর পার হয়ে গেল, আমার ফ্রেন্ডের বয়স তখন 7 কি 7.5 হবে। তো আমার ফ্রেন্ড তখন আমাকে বলছিল যে একদিন রাতে সে শুনতে পায় যে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। সো প্রথম দিন সে পাত্তা না দিল, দ্বিতীয় দিন সে আবার শুনতে পায় যে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তখন সে ভালো করে খেয়াল করে দেখলো যে এটা তার ফুপির গলা, ফুপির ভয়েসে কেউ তাকে ডাকছে। তখন সে উঠে গিয়ে দেখে যে আয়নার মধ্যে তার ফুপি দাঁড়িয়ে আছে এবং তার সাথে কথা বলার চেষ্টা করছে। তখন সে আয়নার মধ্যে কথা না বলে সে ওই রাতটা কাটায়। পরের দিন সকালবেলা তার মাকে শেয়ার করে যে আমি তো গতকাল রাতে ফুপিকে দেখেছি আয়নার মধ্যে, সে আমার সাথে কথা বলতে যাচ্ছিল। তখন তার মা বুঝতে পারে যেহেতু ফুপি ব্ল্যাক ম্যাজিক করতো, সামহাও সে কিছু একটা করে গেছে যার কারণে সে এখনো মৃত্যুর পরেও আমার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতে পারে।
কথাবার্তা কিভাবে পারে আরেকবার বলেন।
হ্যাঁ, সে কথা বলতো আয়নার মাধ্যমে, কোন একটা মিররের মাধ্যমে।
রাইট।
আমি ফার্দার বলছি যে ওই আমার তখন তার মা বলে দিল যে তুমি এক কাজ করো, তুমি তোমার ফুপি যদি আসে তুমি তোমার ফুপির সাথে কথা বলো। তো তখন আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করলো যে এভাবে প্রায় প্রতিদিন রাতেই আমার ফ্রেন্ড আয়নার মধ্যে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ফুপির সাথে কথা বলতো এবং দূর থেকে তার মা দেখত যে আমার ফ্রেন্ড আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, বাট সে কখনো এটা দেখতেও পায়নি, কখনো সে কথা বলতেও পারেনি। তার মানে শুধু আমার ফ্রেন্ডই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো এবং বিভিন্ন কথা বলতো। আমার ফ্রেন্ড আমাকে বলেছে যে মাঝে মাঝে তার ফুপি আসতো কথা বলতে, মাঝে মাঝে আরো কিছু লোক আসতো কথা বলতে, বাট তাদের সাথে আমার ফ্রেন্ড কথা বলতো না, বলতো শুধু ফুপির সাথেই। এবং আমার ফ্রেন্ডকে যদি কোনো ব্যাপারে আগে থেকেই সাজেশন দিতে হতো, কোনো ব্যাপারে যদি সাবধান করতে হতো, তো ফুপি আগে থেকেই ওকে সাবধান করে দিত অথবা কিছু জানিয়ে দিত।
ওকে, আপনাকে অনেক থ্যাঙ্কস আপনার ঘটনার জন্য। আমরা আপনার কাছে হয়তো আবারও ফিরে আসবো যদি আপনার অন্য কোনো ঘটনা থাকে। আমরা আপাতত একটা বিজ্ঞাপন বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অনেক অনেক দারুণ দারুণ ঘটনা আপনার জন্য ওয়েট করছে, বিশেষ করে মর্গের ঘটনা রয়েছে এবং মানে হসপিটালের মর্গের ঘটনা রয়েছে আপনাদের জন্য। ব্ল্যাক ম্যাজিকের শিকার, একদম সরাসরি এখনো ব্ল্যাক ম্যাজিকে ভুগছে এরকম একজন মানুষ, কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে আসবে। সো আমাদের সাথে থাকুন, যাওয়ার আগে জানিয়ে যাই যে আমাদের এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm হুইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটিকে আপনি এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Welcome back. আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আপনারা শুনছেন রেডিও ফুর্তি আর চলছে ভূত এফ এম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফ এম এখন আরও অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আর একটা জিনিস, একটা খবর, ছোট্ট একটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে হেই ফেস্টিভ্যাল চলছে আপনারা সবাই জানেন। কালকে অর্থাৎ বৃহস্পতিবার থার্সডেতে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আপনাদের সাথে যারা ছিলেন ওখানে তারা নিশ্চয়ই মানে ভূত এফ এমের অনেক কিছু নিয়েই আপনাদের সাথে সরাসরি আলোচনা করেছিলাম গতকালকে। এবং আগামীকাল বিকালে অথবা সন্ধ্যার দিকে আরও একবার যাবার ইচ্ছে রয়েছে। আপনারা যারা বইমেলায় আমাদের বইগুলো কালেক্ট করতে পারেননি কালকে করতে পারবেন, সিডি সহ বইগুলো আবারও পেয়ে যাবেন। এবং সেই সাথে আমার মানে আমি তো থাকবই, মাসুম থাকবে এবং আমাদের সাথে ভূত এফ এম এর বিষয়ে কথা বলার কতটুকু সুযোগ পাবো জানি না, তবে হ্যাঁ কিছু বই সিগনেচার করতে পারি হয়তো যদি আপনারা আসেন। যাই হোক, আমি একটা ঘটনায় পড়ছি, ঘটনাটা আমাদের কাছে আমি জানি না মানে জাস্ট পেয়েছি একজনের কাছ থেকে এবং সেভাবেই পড়ছি। এবং আমি আসলে এই সত্যি কথা বলতে কি যে আমার কাউকে জাজ করার ক্ষমতা তো আমাকে দেওয়া হয়নি, বাট এই ঘটনাটা একটু অন্যরকম লেগেছে বলেই আমি পড়ছি। দেশের বাইরে থেকে ঘটনাটা এসছে, পড়ি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম আফরিন। গত 4 বছর যাবত আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত শ্রোতা। আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে আপনাদের সাথে শেয়ার করব করেও কখনো করা হয়নি, এবার সাহস করে লিখে ফেললাম। খুব ভয়ের কিছু না, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সব ঘটনার পেছনে কারণ এখনো আমার কাছে অস্পষ্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আমার ফ্যামিলির সাথে ইতালিতে আছি ছোটবেলা থেকে। আমার বাবা কাজের সুবিধার জন্য বিভিন্ন শহর বদলাতে হচ্ছিল আমাদের এবং শেষ পর্যন্ত বাবার কাজের জায়গা হওয়া থেকে খুব কাছের একটা এলাকাতে বাসা পেয়ে গেলাম। তবে বাসা নিয়ে সমস্যা ছিল না, সমস্যা ছিল এলাকাটাকে নিয়ে। চারিদিকে পাহাড়ে ঘেরা খুব ছোট এলাকা এবং মূল শহর থেকে অন্যান্য শহরে যাওয়ার যে রাস্তা তার মাঝখানে একটা স্টেশন বলা যায় এটাকে। বাড়িঘর বা মানুষজন খুব বেশি ছিল না, মাঝখান দিয়ে শুধু মেইন রাস্তা চলে গেছে যার একপাশে সারি সারি সব বাড়িগুলো এবং অন্য পাশে পরিত্যক্ত একটা হোটেল, একটা নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি, আপেল বাগান এবং গ্রেভিয়ার্ড লাগানো একটা গির্জা। আমাদের বাসা ছিল ঠিক গির্জার সামনে। দুই দিকেই পাহাড় ছিল তাই সূর্যের আলো আসলেও বাসার ভেতর আবছা অন্ধকার হয়ে থাকতো সবসময়। আমাদের বাসার নিচের তলায় বাসার মালিকের ভাই ইউসুফের কষাইয়ের দোকান ছিল, মানে কষাইখানা ছিল, তাই সে সবসময় সেখানেই থাকতো। আমরা বলতে গেলে এলাকার একদম শেষ মাথায় এবং এলাকার একমাত্র বাসস্টপে যেতে হলে আমাদের বাসার সামনের জেব্রা ক্রসিং বার হয়ে তারপর অন্য পাশে দিয়ে যেতে হয়। যাই হোক, আমি মেইন শহরে হাই স্কুলের শেষ বর্ষে ভর্তি হলাম এবং স্বাভাবিকভাবেই বাস দিয়ে আসা যাওয়া করতে হবে প্রতিদিন সকাল দুপুর এই এবং এই সাইড ওয়াক দিয়ে আমি আসতাম এবং আপেল বাগান, পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত হোটেল আমার নজরে পড়তো না। এসবের সামনে দিয়ে হেঁটে আসলেও আমার নজরে পড়তো না, কারণ কখনো অস্বাভাবিক বা ভৌতিক কিছু মাথায়ও আসেনি। স্কুল শেষ, কলেজে ভর্তি হয়েছি, সামার ভ্যাকেশন চলছে, বাসায় আছি। একদিন হঠাৎ বিকট শব্দ, আমার জানালা দিয়ে দেখতে পেলাম ইউসুফের দোকানের সামনে বিলবোর্ড, রাস্তার পাশে যে পাথরের দেয়ালে লাগানো, ওইখানে একটা গাড়ি ব্রেক ফেল করে ধাক্কা খেয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্স মুহূর্তে চলে আসলো, গাড়ির দরজা কেটে উদ্ধার করলো ভেতরের মানুষকে এবং সেটা ছিল একজন মহিলা এবং তার 5 বছরের মেয়ে। বাচ্চাটা অলরেডি মারা গেছে এবং মায়ের অবস্থা গুরুতর। যাই হোক, ওই মহিলা সুস্থ হওয়ার পর সবসময়ই সেই দেয়ালটার নিচে কিছু ফুল আর মোমবাতি জ্বালিয়ে রেখে যেত। আমার কলেজ শুরু হল। সপ্তাহে দুই দিন বিকালে ক্লাসের কারণে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত এবং খুব ভোরে যেতে হতো বলে বেশ অন্ধকার থাকতো এবং ভয় করতো না, বেশ অন্ধকার থাকতো ভয় করতো না। তবে বাসার গেট থেকে বেরিয়েই যখন মোমবাতি জ্বলতে দেখতাম একটু কেমন যেন গা ছমছম করত। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতো, মাঝে মাঝে মনে হতো বাচ্চাটা বাচ্চা মেয়েটার আত্মা কি এখানে আছে আমাকে দেখছে। আহারে, উইন্টার এসে গেল। কলেজ থেকে আসতে আসতে চারিদিকে একবার অন্ধকার, রাস্তার ল্যাম্প পোস্ট ছিল কিন্তু আপেল বাগানের শুরুতে যেটা ছিল সেটা ওটা কখনোই জ্বলত না, কেন কে জানে। কিছুদিন পর একটা অ্যাক্সিডেন্ট, আরেকটা অ্যাক্সিডেন্ট, তাও এই একই জায়গায়। আমার বাসার সামনে যে জেব্রা ক্রসিং ওইটা পার হচ্ছিল এলাকার একজন বুড়ো মহিলা, গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে, আবার পুলিশ অ্যাম্বুলেন্স। কিন্তু তারপর ওই বাড়ি বুড়ি মহিলার কি হয়েছিল কিছুই খবর পায়নি। কলেজের প্রথম বর্ষ শেষ করে আমি দ্বিতীয় বর্ষে, আর তখন থেকেই আমার সাথে শুরু হলো সব ঘটনা। একদিন কলেজ শেষ করে হেঁটে আসছি, যেহেতু উইন্টার তাই সন্ধ্যাতেই পুরোপুরি অন্ধকার, আপেল বাগানটা সেই বন্ধ ল্যাম্প পোস্টটা পার হয়ে সামনে এগোচ্ছি, গির্জার লাইট আমাদের বাসা দেখা যাচ্ছে। হঠাৎ ঘাড়ে কিছু একটা স্পর্শ পেলাম, ভাবলাম বাতাস, কিন্তু উইন্টার জ্যাকেট পরা, ঘাড় তো পুরো ঢাকা, বাতাস লাগার চান্সই নেই। আর বাতাসের স্পর্শতে কেন মনে হলো কোনো ঠান্ডা হাতের স্পর্শ। চারিদিকে তাকিয়ে ভয় পেয়ে বসলো আমাকে, যা কত আড়াই বছরে একবারও পায়নি, একটা মানুষও নেই, আমি একা এই সব কিছুর মাঝখানে। কিছু না ভেবে দৌড় দিলাম। যাই হোক, বাসায় গিয়ে আম্মুকে সব বলার পরে সে ঠিক করলো এখান থেকে বাস স্টপে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, পরে আমাকে নিয়ে একেবারে আসবে যেন আর ভয় না পাই। এভাবেই চলছিল, ভয়টা ভুলে গিয়েছিলাম। কিন্তু প্রায়ই তিনটা চারটার দিকে ঘুম ভেঙে যেত, কে যেন কানের কাছে এসে ফু দিত। মনে হতো ঘরে আমি আমার বোন ছাড়াও অন্য কেউ আছে। খুব ঘেমে যেতাম, মাঝে মাঝে আম্মুকে ঘুম থেকে ডেকে এনে বলতাম একটু ধোয়া পড়ে মাথায় ফু দিয়ে দাও তো। ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতাম। যাই হোক, এভাবে চলে গেল আরো দেড় বছর। মাঝখানে এর মাঝে ভূত এফএম এর সাথে পরিচয় করিয়ে দিল এক বন্ধু। অন্যদের ঘটনা শুনে শুনে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। কলেজ ছেড়ে দিয়েছিলাম তৃতীয় বর্ষ শেষ করে, দেশে গেলাম 3 মাসের জন্য। আমার মা দেশে গিয়েই কোন এক কবিরাজ তাকে তাবিজ এনে পরিয়ে দিতে বলল আমাকে। 2 মাস স্বপ্ন বা হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, কানে ফু পাওয়া, ঘেমে যাওয়া সব বন্ধ হয়ে গেল। চলে আসার পর 2 সপ্তাহ আগে এক রাতে ঘুম ভেঙে গেল। ওই রুমে আমার বোন ছাড়াও আমার নানু ঘুমাতো আমার সাথে। যাই হোক, ঘুম ভেঙে গেছে আগের মতো, ভয় পাই না বলে অন্ধকার রুমেই একটু হাঁটাহাঁটি করলাম, তারপর ওয়াশরুমে গেলাম। কিন্তু বের হওয়ার সময় দরজা থেকে আর বেরোতে পারছিলাম না, কেউ যেন আমার পা ধরে রেখেছে। নানুকে ডাক দিচ্ছি কিন্তু উঠছে না, অথচ আমার সামনেই শুয়ে আছে জাস্ট 2 হাত দূরে। কোন রকমে দরজা থেকে সরে রুমে আসলাম, আর তখনই সুন্দর ফুলের গন্ধ আমার নাকে আসলো। আমি জানি আমাদের বাড়ির চারপাশে কোনো ফুল গাছ নেই বা কোনো রুমে স্প্রে দেয়া নেই, কিছু একটু একটু আগেই তো কয়েলের গন্ধ ছিল। আমার মাথা ঘুরছিল কিন্তু গন্ধটা যাচ্ছে না। নানুকে ডাকছি, ওনার ঘুম ভাঙে না। হেঁটে হেঁটে আম্মুর রুমে গেলাম, আম্মুকে ডেকে দেওয়ার সাথে সাথে আম্মু উঠে গেল, আমি আম্মুর বিছানায় বসে পড়েছি। তারপর আমি আর কিচ্ছু জানি না। সকালবেলায় কোরআন তেলাওয়াত করার শব্দ কানে আসলো, আমার মা এবং অনেকেই কাঁদছিল, আমি নড়তে পারছিলাম না। হাসপাতালে নেওয়া হলো কিন্তু ডাক্তার বলল কিছুই হয়নি, ভালো হয়ে গেলাম, বাংলাদেশ থেকে এসে পড়লাম। এবং তখন আমার মা বলল, আমি ওই রাতে নানু যখনই দোয়া পড়ে আমাকে ফু দিচ্ছিল আমি খুব বাজেভাবে গালাগালি করছিলাম, কিন্তু আমি খুব রেগে গেলেও কখনো কাউকে গালি দেই না। প্রায় 9 মাস পার হয়ে গেল, 9 মাস পর আবার দেশে গেলাম। আমার আগধ হল স্বামীকে রেখে চলে আসলাম তার কাগজ ঠিক করার জন্য। ততদিনে আমাদের এলাকাতে আরেকটা বাস স্টপ করা হয়েছে, আমাদের বাসার থেকে একটু পেছনে, মানে গির্জার পাশে যে গ্রেভিয়ার্ড ওটার অন্য পাশে। দিনটা ছিল 23 নভেম্বর 2012। আমি মেইন শহর থেকে বাস দিয়ে এসে স্টপে নামলাম। রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং এর কাছেও যায়নি, সব সময়ের অভ্যাস মতো টিকেট ব্যাগ নিয়ে নামলাম কিনা চেক করছি। এতটুকুই মনে আছে, যখন হুঁশ ফিরল আমি হসপিটালের ইমার্জেন্সিতে শুয়ে আছি, বাবা মা পাশে আর কাঁদছে, এবং ডাক্তার আমাকে বলছে তুমি অ্যাক্সিডেন্ট করেছ, ভালোভাবে তাকাতে পারছি না। কিন্তু কিভাবে হলো, আমি তো রাস্তার কাছেই যাইনি, বাস স্টপটাতেই দাঁড়িয়ে সব চেক করছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হওয়া নাকি ইউসেফও দেখেছে, এবং সেই আমার মাকে ডেকে নিয়ে বাসা থেকে ডেকে নিয়ে এসেছে, এবং তারপর পুলিশ অ্যাম্বুলেন্স এমনকি এইবার সাংবাদিকও চলে এসেছিল। আমার শরীরের কোথাও কিছু হয়নি, শুধু মাথাতেই খুব বাজেভাবে ব্যথা পেয়েছি ওই বাচ্চা মেয়েটার মতো, কিন্তু বেঁচে গিয়েছি। এক বছর হল আমরা নতুন জায়গায় বাসা নিয়েছি, এখনো সম্পূর্ণ সুস্থ না, ট্রিটমেন্ট চলছে। পুরোপুরি সুস্থ কবে হব জানি না, আদৌ হব কিনা কে জানে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন। আফরিন লিখেছেন এই ইমেলটি। থ্যাংক ইউ আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে আরো অনেক দেখতে পাচ্ছি যে SMS এসছে। শুভ আমাদের লিখেছেন ওয়াসা থেকে, রাজশাহী সেকেন্ড এবং থার্ড স্টোরি, এটা ভেরি নাইস SMSটা পড়লে খুব খুশি হতাম, পড়ে ফেললাম। সাইফুল চিটাগং থেকে লিখেছেন, বউ চিটাগং বউবাজার থেকে, রাসেল ভাই আজকের ভূত FM খুব ভালো হচ্ছে। সালমান লিখেছেন হোয়াট আ স্টোরি। আমাদেরকে পিউল রহমান লিখেছেন বাগেরহাট থেকে, অসম ইমেল, থ্যাংকস রাসেল ভাই। হানিফা আমাদের লিখেছেন টুইন টাওয়ার থেকে, আজকে ভূত FM খুবই ভয়ঙ্কর হচ্ছে। হাসান লক্ষ্মীপুর থেকে লিখেছেন রাসেল ভাই। আচ্ছা, আমি এই SMS পড়ার ফাঁকে একটা কথা বলি যে হঠাৎ করে আজকে যদি আপনারা কেউ সত্যিই আয়না দেখেন এবং নিজের প্রতিবিম্ব যদি না দেখতে পান কেমন লাগবে? হঠাৎ করে আপনারা যদি বাথরুমে যাবার পরে মনে করেন, মনে হয় জাস্ট ওয়াশরুমে গেলেন, ওয়াশরুম থেকে বের হবার আগে কেউ একজন আপনার পা ধরে রেখেছে, কেমন লাগবে? ঠিক এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আমাদের এইখানে, যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের সাথে, প্রত্যেকের সাথে ঘটেছে কিন্তু। এবং কেউ একজন হয়তো আয়নার সামনে প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না, কোনো একজনের দেখা যাচ্ছে যে বাথরুম থেকে, ঠিক ওয়াশরুম থেকে বের হবার আগের মুহূর্তে কেউ পা টেনে ধরে রেখেছে। কোনো একজন রিক্সায় বসে যাচ্ছিলেন বাম পাশে, ডান পাশে সরে যাবেন অভ্যাসবশত, ডান পাশেই তিনি বসেন, সরতে গিয়ে দেখলেন ডান পাশে কোনো একটা কিছু আছে যাকে দেখা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব পুরোপুরি টের পাওয়া যাচ্ছে। রাতের বেলায় এর পরে রিক্সায় চড়তে আমারও ভয় লাগবে। আমরা অভ্যাসবশত যেমন রিক্সার বাম দিকে বসে ডান দিকে হাত বুলাই মাঝে মাঝে, বা হাতটা অসাবধানতায় অনেক সময় চলে যায় ফাঁকা থাকলে সিটটা, এবং অনেক সময় ডান হাতে আমি যেটা করি মাঝে মাঝে ভর দেই, সেটা দিতে ভয় লাগবে। গাড়িতেও ঠিক একই অবস্থা হবে। সো এই ঘটনাগুলো ঘটছে তো কোথাও না কোথাও, এবং এই ঘটনাগুলো আর যাই হোক প্রচণ্ড ভয়ের তো, আর যাদের সাথে ঘটছে তাদের অনুভূতিটা একটু চিন্তা করুন। আমাদেরকে এছাড়াও রিফাত শান্তিনগর থেকে SMS করেছেন, তিনি বলছেন ভয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি। আমারও ভাই সেই অবস্থায়, এখানে সবাই আমরা আছি বলেই হয়তো মানে ভয়টা একটু কম লাগে। জসিম মংলা থেকে আমাদের SMS করেছেন, এই মংলা, আমরা মংলা যেতে পারি কিন্তু। এবং আমাদেরকে কিরণ লিখেছেন খুব ভয় লাগছে। রাজ আমাদের SMS করেছেন, তিনি অনলাইনে ভূত FM শুনছেন, অর্থাৎ ফুর্তি অ্যাপ দিয়ে তিনি ভূত FM শুনছেন আই হোপ। আমাদেরকে এছাড়াও পালকি মাসুম SMS করেছেন ফ্রম তেজগাঁও, এবং আমাদেরকে এছাড়াও আলভি মোহাম্মদপুর থেকে SMS করেছেন, আতিক বগুড়া থেকে SMS করেছেন, আমাদেরকে আশফাক SMS করেছেন মিরপুর 10 থেকে, রাহাত আল আমিন বনশ্রী থেকে SMS করেছেন, MD বাদল গাজীপুর থেকে SMS করেছেন, অনেক আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দিতে পাচ্ছি রাজ SMS করেছেন জিহাদ কিরানীগঞ্জ থেকে, আহমেদ আমাদের SMS করেছেন আহমেদ খুলনা থেকে, শাকিব আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন নেলসন, এছাড়া আমাদেরকে SMS করেছেন নাশিতা কুড়িল থেকে, এছাড়াও আমাদেরকে তানিয়া SMS করেছেন, এবং টেইন আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, এছাড়াও আমাদেরকে মিম এবং মেহেদি SMS করেছেন আমাদেরকে ম্যানিলা মাইমন সিং থেকে। ওকে ফাইন, আমরা এরপরে বা যখন আবারও ফিরে আসবো তখন আরও কিছু ঘটনা নিয়ে আসবো, কিন্তু এখন মোটামুটি যে অবস্থায় আছে কোনো ঘটনা শেষ শুরু করলে হয়তো শেষ করা যাবে না, সেজন্য আপনাদের পারমিশন নিয়ে আরও একবার একটা বিরতি নিয়ে আসছি, কিছু করার নেই আমার, সরি। বাট আপনারা আমাদের সাথে থাকুন এবং SMS পাঠান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FURTI ফুর্তি স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fm, হুইচ ইজ bhutfm@radioforti.fm। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে কমেন্ট করুন আমাদের আজকের পোস্টে এবং সেই সাথে পেজে। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা বিরতিতে তো যাবই, বিরতির আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এরপরে যখন ফিরে আসবো থাকবে একটা মর্গের ঘটনা, এবং সেই মর্গের ঘটনাটার জন্য আপনি প্রস্তুত থাকুন, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ with Gramin Phone.
ফসল আছে, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আজকের অতিথিরা আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরও অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে সেখানে একজন লিখেছেন অভিশাপ সপ্ত ড্রাকুলা যার নাম, এবং ফেসবুক নেম আর কি, এবং তিনি লিখেছেন আমাদেরকে যে রাসেল ভাই আইওএসের জন্য কি ফুর্তি অ্যাপ আছে কি বলেন বস, এটা তো থাকবেই। এবং আপনি এখনই জাস্ট অ্যাপ স্টোরে চলে যান এবং সেখানে গিয়ে ক্লিক করুন, তারপরে সেখানে টাইপ করুন রেডিও ফুর্তি, আর এ ডি আই ও এফ ও আর টি আই ফুর্তি, দেখবেন যে আমাদের অ্যাপ অবশ্যই পেয়ে যাবেন। এবং তিনি লাস ভেগাস থেকে আমাদের এই মানে কি বলবো যে কমেন্টটি করেছেন। রিয়াজ মাহমুদ আমাদের লিখেছেন ইউএসএতে বসে ভূত এফএম বসে ফুর্তি অ্যাপ ইউজ করে লাইভ ভূত এফএম শুনছি, থ্যাঙ্কস টু রেডিও ফুর্তি, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস ফর বিং উইথ আস। আমাদেরকে এছাড়াও একলা পাখি লিখেছেন যে অ্যাপে রেকর্ড অপশন আছে কি না। না ভাই, সরি, আই এম রিয়েলি সরি, এখনো পর্যন্ত সেই অবস্থা নাই। ঘুমের দেশে রাজকুমার লিখেছেন যে নাইস লাগে ভূত এফএম, আমি প্রতিদিন শুনি। হ্যাঁ, আমি অনেকের কাছে শুনেছি, অবশ্যই অদ্ভুত লাগে যে প্রতিদিনই নাকি অনেকে শোনেন, বাট এটা রাতে শুনবেন প্লিজ। হ্যাঁ, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিথি লিখেছেন যে আফরিন আপুর জন্য অনেক দোয়া থাকলো, অর্থাৎ একটু আগে আমি যে ইমেলটা পড়লাম সেই ইমেলের প্রেক্ষিতে তিনি লিখেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সোহিনা মিম আখতার লিখেছেন যে ভূত এফএম আই মিস ইউ, ওয়াই, আপনি সবসময় যদি থাকেন আমার সাথে কানেক্টেড তাহলে তো এখন তো ফুর্তি অ্যাপ আছে পৃথিবীর যেখানে থাকেন না কেন, আমি ঠিক বুঝিনি কেন আপনি বলেন এই কথাটা। আচ্ছা, আমি ফারুক খান আমার যে পেজটা আছে সেখানে লিখেছেন আমি ভয় পাচ্ছি না কেন জানতে পারি? না ভাই, আপনি একদমই জানতে পারেন না। আচ্ছা, আপনি নিজে জানেন না, আমরা কিভাবে জানবো তাই না? সত্যি তো, আমরা কিভাবে জানতে পারি বলেন? গুড স্টোরি পিকে, আচ্ছা প্লিজ, আচ্ছা, এবং ছবিটাও অনেক হরেবল সেটা লিখেছেন। আমি দেখেছি শাহরিয়ার নওয়াজ আমাদের লিখেছেন, এবং তার সঙ্গে তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে, তার সঙ্গে রয়েছে রাকিব এবং ফরিজা, তারা সবাই ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদেরকে অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আরো অনেকেই, যাই হোক সেগুলোও পড়বো। একটা মর্গের ঘটনা শুনে আসি আমরা, এবং এটা ঘটেছিল বাংলাদেশেরই কোনো একটা হসপিটালে, যিনি ঘটনাটা শেয়ার করছেন তিনি হয়তো জায়গাটার নাম বলবেন না, বাট ঘটনাটা একটু শুনে দেখুন, একটু মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা ঘটনারই কোনো একটা জায়গা থাকে যে জায়গাটা আপনার ভালো লাগার মতো, এবং সেই জায়গাটা যদি আপনি ধরে ফেলেন না ডেফিনেটলি সেটা ভালো লাগবে। যাই হোক, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু বলবেন আমাদেরকে।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া, আই এম তরিকুল ইসলাম তারেক, স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যান্ড আই এম ফ্রম উত্তরা।
ওকে,
তো রাসেল ভাইয়া, আমার যে ঘটনাটা সেটার মেডিকেলটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড অ্যান্ড পপুলার মেডিকেল কলেজ ইন বাংলাদেশ, বাট আমি নামটা বলতে চাচ্ছি না। তো ইন সামার 13 আমার আঙ্কেলের একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তখন আমি, আমার চাচি আর আমার আঙ্কেল এই তিনজন 3 মাস কন্টিনিউসলি সেই মেডিকেলে ছিলাম। তো আমি যেটা করতাম প্রতিদিন, যে সারাদিন খুব বিজি থাকতাম, কারণ সারাদিনই কাজগুলো আমারই করতে হতো আর আমার ডিরেকশন অনুযায়ী চাচি কাজ করতো। তো আমি রাতের বেলায় ফ্রি হয়ে, ফ্রেশ ট্রেশ হয়ে আমি বাইরে যে চাটা খেয়ে আমি এসে ঘুমাতাম। তো একদিন সকালবেলায় আমি ডক্টরস ক্যাফে, এটা প্রথম দিকের ঘটনা, তো খুঁজতে খুঁজতে আমি মর্গটা দেখি, অ্যান্ড আই ওয়াজ ফিলিং স্ট্রেঞ্জ, বিকজ যেটা প্রতিদিন টিভিতে দেখতাম সেটা সরাসরি দেখার পর এটা ফিলিংসটাই অন্যরকম, আর তাও আবার মর্গ। তো আমি সেদিন টাইম ছিল না, কারণ ডক্টরস রাউন্ড আছে, অনেক কাজ আছে। তো আমি কি করলাম যে সেদিন খাবার নিয়ে চলে গেলাম। তো এরপর থেকে আমি ফ্রি হলেই সন্ধ্যার দিকে আর রাতের দিকে যখন সময় পেতাম আমি সেই মর্গটার সামনে যে দাঁড়ায় থাকতাম। তো আমি একটু মর্গটার একটু বর্ণনা দিই, যে মর্গটার ডান দিকে হচ্ছে লম্বা একটা প্যাসেজ যেটা প্রায় 1 কিলো মতো, সেখানে হচ্ছে ব্লাড ব্যাংক, এক্সরে ডিপার্টমেন্ট আর আদার্স যেগুলো আছে এগুলো, অ্যান্ড মর্গের সাথে হচ্ছে বারান্দা, বারান্দার শেষে হচ্ছে ওয়াশরুম। তো আমি যেটা করতাম যে বারান্দার সাথে দাঁড়ালে মর্গটার জানলা খোলা, তো ওই জানলা দিয়ে স্ট্রেচারের বডিগুলা মানে শেপটা বোঝা যেত আর কি। তো আমি সারাদিন ডেড বডি দেখতাম, আমার সামনে অনেক লোক মারা গেছে আর কি। তো আমার মানে সবসময় এগুলো অদ্ভুত চিন্তা আসতো মাথার মধ্যে যে মানুষ মানে এরকম। তো আমি একদিন, সেদিন মেডিকেলে লোক পেশেন্ট একদমই ছিল না, মেডিকেলটা এমন একটা জায়গা যে কোনো কোনো দিন অনেক পেশেন্ট, কোনো কোনো দিন পেশেন্ট একদমই কম। তো সেদিন পেশেন্ট অলমোস্ট মানে ছিলই না এরকম। তো রাতের বেলা রাত 11:30 বাজে আমি ওখানে দাঁড়াইছিলাম। তো ইন দ্য মিন টাইম একজন লোক সে লুঙ্গি পরা, তার গায়ে একটা শার্ট, হাফাদার শার্ট, অনেক মোটা একটা শার্ট, আর পায়ে কিছু ছিল না, জুতো ছিল না। তো সে এসে আমার সাথে এমন ভাবে দাঁড়ালো, ইট সিমস লাইক ইট ওয়াজ প্রিপ্ল্যান্ড, যে সে এখানে আসবে আর আমি
এখানে দেখা হয়ে যাবে,
জি ওয়েট করবো। তো যাই হোক, সে এসে দাঁড়ালো, আমি তার দিকে তাকালাম, কিছু বললাম না। সে বলল যে কি করেন এখানে, আমি বললাম যে এমনি দাঁড়ায় আছি। তো সে বলে যে, তার কথাগুলো ছিল আঞ্চলিক টাইপের, সে বলে যে ভিতরের অবস্থা দেখছেন, মানুষের কোনো দাম নাই, কেমনে ফাড়া রাখে। তো আমার রাসেল ভাই, তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমি পাই নাই। তো আর তার সম্পর্কে আরেকটা কথা, যে তার শরীর থেকে একটি স্মেল আসছিল, যে স্মেলটা কম্পেয়ার করার মতো আই ডিডন্ট ফাইন্ড এনিথিং। আমি আসার সময় চেষ্টা করছিলাম স্টুডিওতে আসার আগে যে কিছু একটা দিলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে, কম্পেয়ারেবল করা যায় না আসলে। তো তবে আমার ভারী একটি স্মেল ছিল। তো সে এসে আমার সামনে দাঁড়ালো, তো সে এগুলো বলতেছে, আমি সে দুটা কথা বললাম, একটা কথা বলি। তো সে একসময় বলল যে এখানে কি আপনার পেশেন্ট আছে, আমি বললাম যে হ্যাঁ আমার পেশেন্ট আছে। তো সে বলল যে ভিতরে গেছেন কোনোদিন, সে আমাকে মর্গটা ইন্ডিকেট করলো।
লোকটা একটু বর্ণনা দেন, কেমন ছিল?
লোকটা ছিল আপনার খাটো করে, তার পায়ে জুতো ছিল না, লুঙ্গি ছিল অনেক ময়লা একটা লুঙ্গি, আর হাফাতা শার্ট ছিল। আর আরেকটা বিষয় ছিল তার সম্পর্কে, যে তার গলার যে আকৃতিটা, তার টোটাল যে বডি স্ট্রাকচারের সঙ্গে ইট ওয়াজ টোটালি ইনক্যাপেবল, মানে এটা অদ্ভুত একটা আকৃতি ছিল গলার। আর সে ছিল অনেকটা আদিবাসী টাইপের, দেখলে বোঝা যায় কিন্তু, যে আদিবাসী যায় দেখলে বোঝা যায়। তো সে ছিল এরকম ধরনের। আর তার সাথে আমার মানে তার প্রথম তার এক্সিস্টেন্সটা আমার কাছে ভালো লাগছিল না। তো তারপর সে বলে ভিতরে গেছেন কোনোদিন, আমি বললাম যে না। সে বলে যাইবেন এখন? তো আমি বললাম যে না, আমার এখন যাওয়ার ইচ্ছা নেই, তাছাড়া এখন যাওয়া সম্ভব না, কারণ এখন তালা লাগানো। তো সে বলে যে আসেন, আমি ব্যবস্থা করতেছি। তো আসলে আমার না মানে কোশ্চেন ছিল যে সে কেন আমাকে কিনতে যাবে, আর আমার যাওয়ার ইচ্ছাও নেই। তো আমি কি করলাম, আমি ব্যাক করলাম। স্ট্রেচার যেগুলো দিয়ে নামাই আর কি, প্যাসেজটা, ওখান দিয়ে আমি নামার জন্য ব্যাক করলাম। তো হাফ অফ দ্য ফ্লোর নামার পর সে আমার সামনে চলে আসলো, চলে আসে বললো যে চলেন ভিতরে। তখন একটা একটা মানে জোর একটা ভাব ছিল। তো একসময় সে বললো, একসময় ইনসিস্ট করতেছে যাওয়ার জন্য, আমি বললাম যে ভাই আমি যাবো না, আমার আমার কাজ আছে, আপনি যান। রাসেল ভাই তখনই ঘটে হচ্ছে মানে সবচেয়ে আজব যে ঘটনাটা, যে সে তখন আমাকে তার অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজে মানে অদ্ভুত কিছু কথা বলে। তো আমি এখন যদি মনে করার চেষ্টা করি তখনকার ঘটনাগুলো, আমার এভরিথিং আই ক্যান রিমেম্বার, বাট ওই ল্যাঙ্গুয়েজ গুলো কি ছিল
আপনি একেবারেই পরিচিত না,
সেটা একদমই মানে মনে করতে পারি না। মনে করতে গেলে আমার মানে আমার একটা এমন একটা অবস্থা, আমার নিউরন কাজ করে না এরকম, মানে আমার নিউরনে একটা অনুরণের সৃষ্টি হয়। তো আমি আমার মনে আছে এটা, যে সে কিছু বলছিল আমাকে, টোন গুলো ছিল অদ্ভুত টোন, ল্যাঙ্গুয়েজ গুলো কি ছিল আমি জানি না। তবে এবং তখন আমি তার দিকে এক মানে চোখে একদম এক নাগে তাকাইছিলাম এবং আমি সব শুনছিলাম। তো ইন দ্য মিন টাইম আমি ইনফ্লুয়েসড হয়েছিলাম যাওয়ার জন্য, এবং আমি মর্গের ভিতরে তার সাথে যাওয়ার জন্য ব্যাক করি। ব্যাক করে আমি হাঁটতেছি, সে আমার সামনে হাঁটতেছে, আমি হাঁটতেছি তার পেছনে পেছনে। তো আমি বারান্দা পর্যন্ত আসি, আসার পর সেই সময় আমার মোবাইলে একটা ফোন আসে, ফোন আসার আমি ফোনটা নিলাম, দেখলাম আমার আম্মু ফোন করছে। তো তখন আই থিঙ্ক আমি তখন নর্মাল কন্ডিশনে ফিরে আসছিলাম, কারণ তখন আমার মনে হলো যে আমি কোথায় যাচ্ছি, আমি তো তার সাথে।
তখন আপনার বোধ শক্তি ফিরে আসছে?
তখন ফিরে আসছে ওই ল্যাঙ্গুয়েজের, হয়তো বা যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে ওটা চলে গেছে তখন। তো আমার মনে হলো যে আমি কোথায় যাচ্ছি, আমার তো ভিতরে যাওয়ার কথা না এই লোকের সাথে, বা আমি কেন যাচ্ছি। তো তখন আমি ভাবলাম যে কয়টা বাজে এখন দেখি, তখন আমি মোবাইলটা আমার মোবাইলটা ফোনটা কেটে দিলাম, দেখলাম যে 3:02 বাজে এক্সাক্টলি, আমার মনে আছে টাইমটা 3:02। এন্ড রাসেল ভাই তখন আমি আকাশ থেকে পড়ি, কারণ 11:30-12 বাজে আমি এখানে ছিলাম, 4-5 ঘন্টা কেটে গেল, আর আমি আপনাকে যা বলছি জাস্ট এগুলোই ঘটছে, এর বেশি কিছু ঘটেনি। আর তার ল্যাঙ্গুয়েজের ডিউরেশন ছিল হয়তো বা 4-5 মিনিট আমার কাছে মনে হয়েছে আর কি। তো আমি তখন হয়তো বা একটু একটু বুঝতে পারছি যে সে দেখতে নর্মাল হলো, বাট সামথিং ইজ রং, সে কিছু একটা মানে উল্টাপাল্টা কিছু আছে হয়তো বা। তো আমি কি করলাম সেজন্য, আমি তাকে কিছু বললাম না, আমি এক দৌড় দিলাম, আমি হাফ অফ দ্য স্টেয়ার চলে আসার পর সে আমার সরি, আমি তখন তাকালাম পেছনে, দেখলাম যে সে আমার দিকে ঘুরে মানে অদ্ভুত একটা বিরক্তিকর একটা চেহারা নিয়ে তাকায় আছে, রাকি চেহারা, কিন্তু সে আমার পেছনে আসে নাই, দৌড়ায় নাই। তো আমি তারপর দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার যেখানে আমার পেশেন্ট ভর্তি সেখানে যেতে হলে আমাকে ইমার্জেন্সি ওয়ার্ড পার হয়ে একটা স্পেস পার হয়ে অন্য বিল্ডিং এ যেতে হয়। তো আমাকে গেটের মধ্যে দুজন আনসার ওনারা আমাকে আটকালো, একজন বলল যে কি হচ্ছে, বেরোচ্ছেন কেন? তখন আরেকজন আনসার ওই আনসারকে বলল যে আমি তো এই ছেলেকে দেখলাম যে সে উপরে ঘুমাচ্ছে, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তো আমাকে নাকি সে কয়েকবার ডাক দিছে, আমি নাকি কোনো রেসপন্স করি নাই। এবং আমি তখন অবাক হলাম, আমি বললাম যে আমার সাথে আরেকজন ছিল, আমাকে কিছু বলছিল, আমি শুনছিলাম। তো তারা বলে যে না এরকম কিছু না। তো ওই আনসারটা বললো হয়তো আমি ভাবছি আপনি উল্টাপাল্টা কিছু ই করছেন, সেই জন্য ইনটক্সিকেটেড অবস্থা ছিলাম। তো আর যেহেতু পাবলিক মেডিকেল ওনাদেরও এত বেশি মানে ইয়া নাই
যেহেতু ধারণা করেছেন সেই জন্য হয়তো।
জি
আচ্ছা, তারপর কি হলো?
তারপর আমি ওনাদেরকে সিম্পলি একটু বললাম। তো বলার পর একজন আনসার আমার সাথে গেল। তো আমি আমার কেবিনে গেলাম, চাচির অবস্থা তখন কি হতে পারে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যে এতক্ষণ আমি এতক্ষণ যাবো নিখোঁজ, যার জন্য আমার কাছে পর্যন্ত ফোন চলে গেছে। তো চাচি আমাকে বললো যে আমি তোকে কয়েক ঘন্টা ধরে ফোন দিচ্ছি। আমি ফোনটা নিলাম, দেখলাম 40-42টা মনে হয় ফোন আসছে। তো আমি ফোনগুলো ধরতে পাই, আমি আমি শুনতেই পাই না যে ফোন আসছে। তো আমি ওদিন সব বললাম, বলার পর পরদিন আমি ওই আনসারদের সাথে কথা বলার জন্য গেলাম। তো আনসারদের মাধ্যমে অনেকেই মোটামুটি ঘটনাটা শুনছে, তো আমি আনসারদের মাধ্যমে শুনতে পারলাম, ওনারা সব শুনলো। তো লোকটার যে বর্ণনা দিলাম, ওনারা আমাকে যেটা জানালো যে পিনাক চাকমা নামে একটা লোক সেখানে সুইপার ছিল, কাজ করতো, উনি ছিল প্রতিবন্ধী মেনলি। তো উনি 5-6 বছর আগে এই মর্গের ভিতরে রক্ত বমি করে মারা গেছে।
কোনো কারণ ছাড়াই?
মানে কোনো কারণ ছাড়াই কি, সে মানে ওনাকে পাইছে এখানে রক্ত বমি করা অবস্থায়, ওনার ডেড বডি ছিল। তো আর আমি এক্স্যাক্টলি শিওর না যে আমি যাকে দেখছি সে কি এটা কিনা, কিন্তু তার সাথে অনেকটাই মিল, চাকমা চাকমা চেহারা, আর আমি যা বলছি তাই, এগুলাই ছিল এরকম। তো আমার এখন প্রশ্নগুলো হচ্ছে যে আমার যেগুলো মিস্ট্রেস মনে হয় যে এতগুলা ঘন্টা কিভাবে পার হলো, আর লোকটা আমার সাথে কোনোদিন কখনো টাচ করেনি, সে একটা গ্যাপ মেনটেন করে চলছে। আর হচ্ছে যে তার মানে ল্যাঙ্গুয়েজ গুলো কি ছিল, এটাও একটা আমার একটা কোয়েশ্চেন। তো তারপর আমি আর সেই মর্গে কোনোদিন রাতের বেলা যাইনি, সকালবেলা গেছি, মানে ওই বিল্ডিং এ আমি অনেক কাজ ছিল। তো রাতের বেলা আমি গেলে কাউকে নিয়ে গেছি। তো রাসেল ভাই এই মর্গ নিয়ে এটা ছিল আমার মানে, এটা হয়তো সিম্পল কিন্তু আমি যখন ফেস করছি ঠিক ওই মুহূর্তে যে বারান্দার মধ্যে আমার আম্মু ফোন করছে, আমি বুঝতেছি এতগুলো ঘন্টা পার হয়ে গেছে, আমি তার সাথে দাঁড়াইছি অ্যান্ড আই এম অন দ্য ওয়ে ফর দ্য মর্গ। সো তখন আমার ছিল যে মানে আমার সবচেয়ে বেশি ভয় লাগছে তখন। আমার
সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে আসলে সেই পার্টটা, যখন আপনি একটা লোক আপনাকে ইনসিস্ট করছিল অনেকটা মর্গের ভেতরে যাওয়ার জন্য এবং আপনি রাজি হচ্ছিলেন না, একটা পর্যায়ে যখন সেই বিষয়টি নিয়ে আবার পরবর্তীতে আলোচনা হলো, জানা গেল আপনি প্রথমেই বর্ণনা দিয়েছিলেন যে দেখতে উনি অনেকটা আদিবাসীদের মতন, কোনো একটা আমাদের মানে কোনো একটা গোত্রের মতন তিনি। এবং পরবর্তীতে যখন হসপিটালে আপনি যখন শুনলেন এবং সেই নামের সাথে আপনার চেহারার মিল, অর্থাৎ বর্ণনার মিল, দুটো জিনিস খুব কাছাকাছি। সো এটা ইন্টারেস্টিং অনেক, যে ওই ভদ্রলোক যদি আপনাকে সত্যি ভেতরে নিয়ে যেত ওই মর্গের ভেতরে, তাহলে আপনার আসলে ওনার মতোই রক্তবমি হতো কিনা, আপনিও আসলে ওখান থেকে বেঁচে ফিরতেন কিনা সেটা কে বলতে পারে। এটা এটাই সবচেয়ে বেশি অন্যরকম লেগেছে আমার কাছে। এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে সুব্রত সরকার ময়মনসিং থেকে SMS করেছেন, তিনি ভূত FM অনেক পছন্দ করেন তাই লিখেছেন। আমাদেরকে নসিব ফার্মগেট থেকে SMS করেছেন, আমাদেরকে তাসনুবা মাহবুব SMS করেছেন, তিনি ভূত FM শুনছেন অনেক ভালো লাগছে। আমাদেরকে ছাড়াও শুভ SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত FM জমে উঠেছে। আমাদেরকে নাইম হাসান উত্তরা থেকে SMS করেছেন এবং মগের কাহিনীটা অসম হয়েছে তাই জানিয়েছেন তিনি। আমাদেরকে বুশা SMS করেছেন ঢাকা থেকে, অসম স্টোরি। আমাদেরকে রিদ SMS করেছেন, আজকের এপিসোডটা একদম এপিক হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও প্রিয়াঙ্কা SMS করেছেন কেরানীগঞ্জ থেকে, লাবিবা বেইলি রোড থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে মাসুম না মামুন আমাদের SMS করেছেন এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য বাঁধন, আমাকে লিখেছেন। তারা পাঁচজন ছাদের উপরে ভূত FM শুনছেন এই ঠান্ডায়। গোলাম রাব্বি আমাদের মিডফোর্ড থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলেছেন যে আপনি ক্রিকেট কেমন খেলেন, খুবই অপ্রাসঙ্গিক হয়ে গেল না কথাটা এখানে। আমাদের খুলনা থেকে আনোয়ার এবং আফরিন SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও অপু এবং রাখি SMS করেছেন এবং আমাদের, এবং তিনি বলছেন কি নতুন বই বের হয়েছে না, বাংলা একাডেমির প্রাঙ্গণে চলছে হে ফেস্টিভ্যাল, সেখানে আমাদের আপনি 13 নম্বর অশুভ সংকেত এবং ভয়ের কবচ এই দুটো বই পাবেন, সঙ্গে দুটো CD অর্থাৎ অডিও মানে রেকর্ডেড কতগুলো আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আপনার পুরোপুরি অ্যাড্রেস লিখুন, শুরুতে অবশ্যই লিখুন আপনি ভূত এফএম এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা বিশেষ করে আমাদের এখানে আসতে চান তারা অবশ্যই ফোন নাম্বার উল্লেখ করতে ভুলবেন না। আমাদেরকে এখানে ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন। শাকিল আহমেদ লিখেছেন যে আজকে কোনো এক্সট্রা আওয়ার হবে কিনা না, এটা ওটা স্পেশাল ছিল, আমরা যদি আবারও ঢাকার বাইরে কোথাও যাই তাহলে অবশ্যই হবে, তখন আসলে অনেক মানুষ থাকে, তো লোকাল যারা থাকেন তারা আমরা এখান থেকে যারা যাই তারা সবাই মিলে একটা জমজমাট অনেক বড় একটা আয়োজন সেটা। সো আপনার শহরেও কিন্তু চলে আসতে পারে, আপনি জানান যে আপনি কোন শহরে থাকেন, সেই শহরে কি ঘটনা রয়েছে, যদি আসলে ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় ডেফিনেটলি উইল বি দেয়ার। আমাদেরকে নাজমুল ইসলাম নয়ন লিখেছেন লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন তিনি, অনেকদিন পর ভূত এফএম শুনছেন, কিছুই ভালো লাগছে না, ফেসবুক নেই তার। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি এমডি রাজন এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন এবং একা শুনছেন তিনি ভয় পাচ্ছেন। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.rasel অথবা www.facebook.com/radio.furti। যাই হোক আমরা চলে যাব আমাদের পরবর্তী আমাদের প্রথম অতিথির, প্রথম না দ্বিতীয় অতিথির কাছে, যার ঘটনাটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছিলেন, সেই আরেকজন তার কাছে আবার যাব। এবং আপনি আরো একবার আপনার নামটা বলেন, যেহেতু আপনাকে দেখতে পাচ্ছে না কেউ, সুতরাং নামটা জানালে সবাই বুঝতে পারবে যে আপনি কে।
হ্যালো রাসেল ভাই, আন্দারিফ এগেইন ফ্রম মোহাম্মদপুর।
আন্দারিফ, তাহলে আবার শুনি পরবর্তী ঘটনা। এবং আপনি এই মুহূর্তে যেহেতু প্রথম ঘটনা আপনাকে অনেকেই আপনার প্রশংসা করছে, আপনি সেকেন্ড ঘটনাটা আরো ভয়ঙ্কর কিছু একটা বলেন যেটা আসলেই অনেক ভয়াবহ।
জি, সো আমার সেকেন্ড যে ঘটনাটা এটা আমার নিজের জীবনের একটা ঘটনা, এটা নিজের এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা, তখন ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, হোস্টেলে মাত্র উঠলাম, কলেজের নামটা বলতে যাচ্ছি না। তো হোস্টেলে ওঠার সময় হোস্টেলে আমরা চারজন ছিলাম এক রুমে, আমি, আমার স্কুল জীবনের এক ফ্রেন্ড, একজন সিনিয়র আর একজন জুনিয়র। তো সিনিয়র জুনিয়র যারা তারা বয়সের দিক দিয়ে সিনিয়র জুনিয়র, পড়াশোনায় আমরা সেম। তো যাই হোক, আমরা হোস্টেল জীবন শুরু করলাম, ভালোই চলছিল নতুন হোস্টেল জীবন, প্রায় দুই মাস তিন মাস পার হয়ে গেল। তো হঠাৎ একদিন রাতে আমার যে জুনিয়র ছেলেটা আছে সে আমাকে এসে বলছে যে ভাই তোমার সাদা পাঞ্জাবিটা কি দেওয়া যাবে? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, এত রাতে সাদা পাঞ্জাবি দিয়ে কি করবা, নামাজ পড়বা? ও বললো যে না ঘুমোতে যাব। আমি বললাম ঘুমোতে যাবা সাদা পাঞ্জাবি পরে কেন? বলে যে না দাও আমার দরকার আছে। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমি জাস্ট ওকে আমার সাদা পাঞ্জাবিটা দিয়ে দিলাম, দেখলাম যে ঘুমিয়ে পড়লো। তো এইভাবে প্রায় দুই তিন দিন যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড আছে ও আমাকে বলছে যে একটা জিনিস খেয়াল করেছিস যে ও রাতে সবসময় ঘুমানোর সময় সাদা জিনিস পরে ঘুমায়। তো আমি বললাম যে হ্যাঁ তাই তো, ওইভাবে খেয়াল না করলেও জিনিসটা চোখে লেগেছে। তো এইভাবে আমি আর ও বিষয়টা প্রায় আগামী দুই তিন দিন পর্যন্ত আমরা খেয়াল করলাম। তো দুই তিন দিন পর আমরা ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সত্যি সত্যি আমরা খেয়াল করেছি যে তুমি রাতে ঘুমানোর সময় সবসময় সাদা পাঞ্জাবি সাদা গেঞ্জি এগুলো পরে ঘুমাও কেন? ও বলে যে না সাদা জিনিস আমার খুব প্রিয়, সাদা জিনিস আমার পড়তে ভালো লাগে, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো আমি বললাম যে তুমি যখন আমরা কোচিংয়ে যাই তখন তো সাদা জিনিস ওইভাবে পড়ো না, ক্লাস করতে গেলে তো পড়ো না, তো ঘুমানোর সময় তুমি কেন সাদা জিনিস পড়ো? ও বলছে যে না আছে আমার ভালো লাগে পড়তে ভালো লাগে, ও কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো আমিও আর কথাটা খুব বেশি না বাড়ালাম। তো এইভাবে আরও কয়েকদিন যাওয়ার পরে আমার ফ্রেন্ড আমাকে একদিন বলতেছে যে ও সত্যি সত্যি সাদা জিনিস পরে কেন ঘুমায় আমি এটা বের করব। তা আমি বললাম যে এটা ওর পার্সোনাল, একদমই পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আসলে আমাদের ইন্টারফেয়ার না করাটাই বেটার। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন সকালবেলা ও আমাকে বলতেছে যে আজকে রাতে আমি বের, আমার যে ফ্রেন্ড আছে ও বলতেছে যে আজকে রাতে আমি বের করেই ছাড়বো যে ও কেন সাদা জিনিস পরে সবসময় ঘুমোতে যায়। তো ওই দিন রাতে আমরা দুজন মিলে, আমার যে জুনিয়র ছেলেটা আছে ওকে আমরা খুব ধরলাম, খুব বেশি করে ধরলাম যে কেন তুমি সবসময় সাদা জিনিস পরেই তুমি ঘুমোতে যেতে হবে তোমার প্রতিদিন রাতে। ও আমাকে তখন বলছে যে আমার একটা প্রবলেম আছে, একান্তই পার্সোনাল প্রবলেম, আমি তোমাকে আসলে তোমাদের ওইভাবে জিনিসটা বলতে পারবো না। তো আমরা বললাম যে পার্সোনাল প্রবলেমটা কি, আমরা যেহেতু রুমমেট, অনেকদিন ধরে একসাথে আছি, সব কিছু শেয়ারও করি মোটামুটি, তা আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো। ও বলছে যে না, আমি একদমই বলতে পারবো না। তো এই জিনিসটা যখন ও না করে দিল, আমি আর খুব বেশি ঘাটাঘাটি করলাম না। কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল, স্কুল জীবনের ফ্রেন্ড, ও বিষয়টা নিয়ে খুবই ইনসিস্ট করছিল। তো যাই
হোক,
সে খুবই কিউরিয়াস যে কেন সবসময় ও সাদা জিনিস পরে রাতে ঘুমোতে যেতে হবে। ও নামাজ পড়ার সময় সবসময় সাদা জিনিস পরে না, ওর আরো অনেকগুলো পাঞ্জাবি আছে, শার্ট আছে, ড্রেস আছে, তার সবসময় রাতে ঘুমানোর সময় সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এগুলো পরে ঘুমোতে চায়। তো ঠিক আছে, এভাবে কয়েকদিন পরে একদিন রাতে খাওয়ার আগে আমাকে আমার ফ্রেন্ড বলছে যে আজকে রাতে আমি কিছু একটা করব, বের করব যে কেন সাদা জিনিস পরে। আমি বললাম যে এটা করা ঠিক হবে না। ও আমাকে বলছে যে তোর কিছু করার দরকার নেই, তুই জাস্ট আমার সাথে থাকবি। তো কি করতে হবে, আমরা রাতে ইউজুয়ালি খাওয়া দাওয়া করতাম 9:30 থেকে 10টার মধ্যে। ও বলছে যে খাওয়া দাওয়া করার পরে আমরা রুমে যাব না, আমরা রুমে যাব 11:30-12টার দিকে। তো এভাবে হতো কি, যে রাতে খাওয়া দাওয়া করার পরে যদি রুমে অল্প কয়েকজন মেম্বার থাকতো, তো বাকি দুজন হয় ঘুমতো নাহলে পড়াশোনা করতো। তো এভাবে আমরা ওই দিন রাতে খাওয়া দাওয়া করার পর অন্য রুমে চলে গেলাম, গল্প টল্প করে যখন অনেক রাতে রুমে ফিরলাম, তখন দেখলাম যে বাকি দুজন ঘুমাচ্ছে, একজন সিনিয়র আর একজন জুনিয়র, ওরা দুজন ঘুমাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই রাতে কি করতে চাচ্ছিস। তো বলল যে আমার কাছে একটা কালো কাপড় আছে, এই কালো কাপড়টা আমি ওর শরীরের উপরে দিয়ে দিব, দেখব যে ওর কি হয়। আমি বললাম যে এটা খুবই সিরিয়াস হয়ে যাবে, পার্সোনাল ম্যাটার হয়ে যাবে, এটা করার দরকার নেই। ও বললো যে না, আমি এটা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা একান্তই তোর ব্যাপার, তুই করতে চাইলে কর। তো যাই হোক, ও একটা কালো কাপড় বের করলো, দেখলাম যে 2 থেকে 3 গজের মতো বড় হবে, একটা কালো কাপড় সিম্পল। ওই কালো কাপড়টা ও করলো কি, জুনিয়র ছেলেটার পুরো শরীরের উপরে জাস্ট কাঁথার মতো করে বিছিয়ে দিল। তো ও ঘুমিয়ে পড়লো, আমার ফ্রেন্ডটাও ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। তো কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার ঠিক আসলে খেয়াল নেই, মোটামুটি কিছুক্ষণ পর হবে, হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পর, আমি ঠাস করে একটা শব্দ শোনার পরে আমার জাস্ট চোখটা খুললো, মানে যে তন্দ্রাচ্ছন্ন ভাবটা ছিল ওটা কেটে গেল। তো শব্দটা শোনার পরে আমি জাস্ট কোনো মুভমেন্ট না করে চুপচাপ শুয়ে আছি যে আরও কিছু শোনার জন্য, আরও কোনো মুভমেন্ট হয় কি না। তো কিছুক্ষণ পর শুনতে পাই যে কোনো একটা গোঙানির আওয়াজ আমার কানে আসতেছে। তো আমি আস্তে করে গিয়ে আমার টেবিল ল্যাম্পটা চালালাম, দেখলাম যে আমার সামনের বেডের উপরে কেউ বসে আছে এবং একটা মূর্তির মতো কিছু একটা জিনিস বসে আছে
টেবিল ল্যাম্পে।
টেবিল ল্যাম্পে আলোতে আমি রুমের মধ্যে দেখতে পেলাম। তো আমি আস্তে করে গিয়ে তখন আমি আমার রুমের লাইটটা জ্বালাতেই আমি দেখলাম যে আমার ফ্রেন্ডটা যে ছিল ও খাটের উপরে বসে আছে মুখে হাত দিয়ে। আমি বললাম যে কি হয়েছে এত রাত্রেবেলা, শব্দ কিসের, তুই কেন এইভাবে বসে আছিস, ও কোনো কথা বলে না। তো আমি ওর কাছে যেতেই দেখলাম যে ওর গাল, মানে ওর মুখের একটা পাশ এমন বিশ্রীভাবে ফুলে গেছে যে মনে হচ্ছে কিছু একটা জিনিস কামড় দিয়েছে, এবং ও মুখের একটা পাশ ধরে বসে আছে। আমি বললাম কি হয়েছে, আমাকে বল কি হয়েছে। ও কোনো কিছু কোনো কথাই বলতে পারছিল না। তো আমি জিনিসটা খুবই সিরিয়াস দেখে মনে করে ওকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, ও নড়াচড়া করছে না, কোনো কিছু কথাও বলছে না। তখন আমি তাড়াতাড়ি গিয়ে আমার যে সিনিয়র ছিল তাকে আমি ডেকে তুললাম যে ভাই আপনি একটু ওঠেন, দেখেন কি একটা কি ব্যাপার হয়ে গেল, এত রাত্রেবেলা একটা শব্দ পেলাম, ওরকম কথা বলছে না। তো আমার সিনিয়র যে আছে সে উঠে ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন ও একটু স্বাভাবিক হয়ে আমাকে বললো যে কিছু একটা জিনিস আমাকে খুব জোর একটা থাপ্পড় মেরেছে আমার মুখের একটা পাশে। আমি বললাম কি কি সেটা জিনিস তোর থাপ্পড় মেরেছে। ও বললো যে আমি জানি না, বাট আমার মুখের একটা পাশ মানে মনে হচ্ছে যে আমার নেই। তো যাই হোক, বিষয়টা আরও সিরিয়াস মনে করে যে জুনিয়র ছেলেটা ছিল ওকে আমি ডাক দিলাম। তো জুনিয়র ছেলের একটা ব্যাপার ছিল যে ও যখন ঘুমতো ওর কানের কাছে কেউ যদি প্রচণ্ড সাউন্ডও করতো ও ঘুম ভাঙত না, কিন্তু ওর শরীরে একটা টাচ করলে ও ঘুম ভেঙে যেত, এমন ছিল ওর ঘুমটা। তো যাই হোক, আমি ওর পায়ে একটু জাস্ট টাচ করতেই ওর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে ও যখন দেখলো যে ওর গায়ে কালো একটা কাপড় বেছানো, মানে মানুষের শরীরে সাপ থাকলে মানুষ যেরকম লাফ দিয়ে ওঠে, তো ওর শরীরে কালো কাপড়টা দেখে ওরকম লাফ দিয়ে উঠলো এবং প্রচণ্ড রেগে গিয়ে বলল যে আমার শরীরে এরকম কালো কাপড়টা দিয়েছে কে, প্রচণ্ড রেগে গিয়ে বলল। তো আমরা কোনো কথা না বলে বললাম যে তুমি শান্ত হও, আগে এদিকের ব্যাপারটা তুমি ম্যানেজ করো। তখন ও বললো যে কি হয়েছে। তখন আমি ওকে বললাম যে এরকম যে আমার যে ফ্রেন্ডটা ছিল ও তোমার গায়ে এরকম কালো কাপড় দিয়েছে, আমরা তারপর ঘুমানোর পরে কিছুক্ষণ পরে ওকে কে যেন থাপ্পড় মেরেছে, চড় মেরেছে, এবং ও এরকমভাবে বসে আছে, কোনো কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। তখনও আমাকে বলল যে কিচ্ছু করার দরকার নেই, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসো। আমি তখন তাড়াতাড়ি এক গ্লাস পানি আনলাম। পানি আনার পরে ও তখন পানিতে কিছু একটা পরে ফু দিয়ে, এবং আমার ওই জুনিয়র ছেলেটা বেশ ধার্মিক ছিল, বেশ নামাজ টামাজ পড়তো, ও পানিতে ফু দিয়ে ইটি করে তখন বলল যে এই পানির অর্ধেকটা ওর শরীরে ছিটিয়ে দাও আর অর্ধেকটা ওকে খেতে বল। তখন আমার যে ফ্রেন্ড ছিল ওকে আমি অর্ধেকটা পানি খাইয়ে দিলাম, এবং অর্ধেকটাকে ছিটিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম ও একটু মুভ করা শুরু করলো, একটু ইজি হলো। তো তখন আমার যে জুনিয়র ছেলেটা আছে তখন বলছে যে আমি তোমাদের আগে আগে সাবধান করেছিলাম যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, কিন্তু তোমরা আসলে আমার কথা শুনোনি। তখন ও আমাদের সব কিছু খুলে বললো যে যখন ও ছোট ছিল, মাত্র কয়েকদিনের, দুই দিন কি তিন দিন হবে ছোটবেলায়, তখন ওকে কোনো একটা জিনিস, মানে যখন ছোট ছিল দুই দিন তিন দিন বয়স, তখন ও ওর মার কোলেছিল এবং এমন একটা ঘটনা ঘটেছিল যে ওর পা ধরে কোনো একটা জিনিস মানে মাটিতে টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছিল। তখন ওর মা নাকি ওকে টেনে ধরে রাখতে পারছিল না, তখন নাকি ওর মা যখন ওকে দোয়া পড়ে ফু দেয় তখন নাকি শুধুমাত্র ওকে টেনে নিয়ে আসতে পারছিল। তো এরপর ওদের এলাকার অনেক বড় একজন হুজুরের কাছে যাওয়ার পরে ওই হুজুর ওকে বলে যে ইউজুয়ালি মানুষ যখন বড় থাকে তখন যদি কোনো একটা জিনিস তার উপরে ভর করে অথবা নজর দেয়, তখন তখন জিনিসটা যতটা ভয়ঙ্কর, কোনো একটা শিশুর উপরে, কয়েকদিনের কোনো একটা বাচ্চার উপরে যদি কোনো একটা জিনিস নজর দেয় এটা অনেক বেশি এফেক্ট করে এবং এটা সারা জীবন লাস্টিং করে। তখন ওই হুজুর বলেছে যে তোমার উপরে, যেহেতু তুমি ছোট ছিলা, তোমার উপরে কিছু একটা জিনিস নজর দিয়েছে এবং এটা সারা জীবন থাকবে। আমি হয়তো এই জিনিসটাকে কাটাতে পারবো না, কিন্তু আমি তোমাকে কিছু জিনিস বলে দিচ্ছি, তোমার সাথে ভালো কিছু একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি যেটা তোমাকে খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করবে, এবং তুমি কখনোই সারা জীবনে কখনোই তুমি থ্রি কোয়ার্টার প্যান্ট, হাতাকাটা গেঞ্জি এসব জিনিস কখনো পরবা না, এবং রাতে ঘুমানোর সময় সবসময় ওজু করে সাদা জিনিস পরে ঘুমোবা। এভাবে ওই হুজুরটা তাকে বেশ কিছু জিনিস বলে দিয়েছে যে এইসব জিনিস তুমি মেনটেন করবা।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। এবং আমি জানি যে আজকে যারা এই মুহূর্তে ভূত এফএম শুনছেন তাদের অনেকেই বলবেন যে আজকের ভূত এফএমটা দারুণ হচ্ছে, আজকের এপিসোডটা একটা এপিক এপিসোড, আজকের এপিসোডটা ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড। আবার অনেকে এটাও বলবেন যে ভূত এফএম আগে ভালো হতো, এখন আর আগের মতো হয় না। তো যারা বলছেন ভালো তাদের তাদের কাছ থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হই, আমরা অনেক প্রশংসা শুনলে সবাই ইন্সপায়ার্ড হয়। আর যারা বলছেন যে ভূত এফএম আগের মতো হয় না, তাদের কাছ থেকেও আরেক ধরনের প্রেরণা পাই যে ভূত এফএম আমাদের আরো ভালো করতে হবে। আমরা ক্রমাগত শিখছি এবং ক্রমাগত আমরা শিখতে শিখতে এগিয়ে যাচ্ছি, আমরা আরো বেশি, মানে যত দিন যাচ্ছে তত বেশি আমরা বুঝতে শিখছি আপনাদেরকে, আপনাদের পছন্দ আপনারা জানাচ্ছেন, আমরা অভিজ্ঞ হচ্ছি। এবং সেই সাথে আমার মনে হয় যে তাহলে তো আসলে দিনে দিনে ভালোই হওয়া উচিত, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এবং এখন যে ঘটনাটা আমরা শোনাবো আপনাদেরকে, অনেক সময় আপনারা এখানে দেখছেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকে অনেক কথা বলতে আসছেন, কিন্তু ইনি একদম মানে ইনি তো ভিকটিম তো অবশ্যই, এখনো পর্যন্ত তিনি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন, তার ট্রিটমেন্ট চলছে। এবং একটা সময় তার মনে হতো তিনি যে কোনো মুহূর্তে হয়তো মারা যাবেন, তিনি মসজিদে মসজিদে দিনের পর দিন কাটিয়ে দিতেন, সেরকম একজন মানুষ এই মুহূর্তে আমাদের সাথে এসে জয়েন করছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি আমার সাথে জয়েন করবেন। কিন্তু তারা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM, the night comes alive with Gramophone.
That's right, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামোফোন। এবং আজকে দারুণ দারুণ সব ঘটনা শুনছি। এই মুহূর্তে আমার সাথে যিনি বসে আছেন তিনি একজন ভিকটিম এবং তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার, এবং তিনি খুব অসহনীয় একটা জীবন কাটাচ্ছেন। আমরা তার সাথে কথা বলবো, আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন আমাদের আপনি কোথা থেকে এসেছেন।
আসসালামু আলাইকুম, আমি
জি আপনি বলেন।
আসসালামু আলাইকুম, আমি ড্যামরা থেকে এসেছি, নারায়ণগঞ্জ। আমি এক ফার্স্ট ধন্যবাদ দিতে চাই আমার ফ্রেন্ড আপন, শাহরিয়ার আপন।
আমরা একটু ঘটনায় যাই প্লিজ।
এই ঘটনাটা ঘটে আমার এসএসসি এক্সামের টেস্ট পরীক্ষার আগে। তা আমি সেদিন আমার ফ্যামিলি সবাই রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া খাই ঘুমিয়ে গেছে, তো আমার এক্সাম থাকার কারণে আমার রাত্রে জেগে থাকতে হয়েছে। তো তখন ঠিক মনে হয় একটা কিংবা একটা পনেরো এরকম টাইম একটা টাইম হয়েছে। তো আমাদের রুমে, আমার রুমে লাইট জ্বলছিল, বাকি দুই রুমে লাইট অফ ছিল। তো আমি একসময় খেয়াল করলাম যে আমাদের যে রুমটা ছিল, রুমের লাইটের আলো যেখানে শেষ সেখান থেকে অন্য রুমগুলি অন্ধকার শুরু, এরকম আলো ছায়া একটা ডিফারেন্সের ভেতরে আমাদের কাজের মেয়েটা দাঁড়ায় রয়েছে। তা আমি বলছি সাধারণ ব্যাপার, আমাদের কাজের মেয়ে দাঁড়ায় থাকতেই পারে। তা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম যে সে সেখান থেকে নড়ছে না বা অন্য কিছু করছে না। তা আমি তাকে বললাম যে তুমি এখানে কি করছো, এদিকে আসো। তারপর উনি কোনো রেসপন্স দিচ্ছে না। তা আমি তাকে বললাম যে তুমি তোমার ঘরে যাও, এটা তো কোনো রেসপন্স নেই। তারপর আমি তাকে রাগ করে বললাম যে এখান থেকে যাও তাড়াতাড়ি, আমার ডিস্টার্ব হচ্ছে। এই কথাটা শোনার পর আমি দেখলাম যে ঘরের লাইটগুলি নিভে গেল, কিন্তু আমি চাঁদের আলোতে এতটুকু খেয়াল করতে পারলাম যে এট লাস্ট যে আমাদের কাজের মেয়ে মাটি থেকে দুই থেকে তিন ইঞ্চি উপর উঠে গেছে এবং সে ভেসে ভেসে আমার কাছে আসছে। এই দেয়ার দেখে তো আমার সেন্স চলে যাওয়ার মতো অবস্থা। শুধু এটা হলেই তো ভালো হতো, এটা করেনি। উনি ওই যেটা হোক কাজের মেয়ে রূপী যেই হোক আমাকে একটা স্ল্যাপ মারছে, থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর আমি সেন্স হারায় ফেলাইছি। পরের দিন সকালবেলা আমি জানতে পারি, আমি দেখলাম আমি বিছানা শোয়া, এমন আমার ফ্যামিলির লোকেরা আমার চারদিকে বসে আছে। তো আমি আমার আম্মুকে বললাম, আম্মু কালকে তো আমাকে এই কাজের মেয়ে এমন একটা থাপ্পড় মারছে। আম্মু বলে এটা ইম্পসিবল। কেন? কারণ ও তো দুই দিন ধরে বাসায় আসে না, ও তো ছুটি নিয়ে গ্রামে বাড়িতে গেছে। আমার এখন কোশ্চেন হলো ওইটা কি ছিল। তো এই ম্যাটারটা শেষ, কিন্তু আমার অরিজিনাল সমস্যা শুরু হয় তারপর থেকে। আমি আস্তে আস্তে ফিল করতে থাকি যে আমি আস্তে আস্তে মারা যাব, মারা যাবো, এরকম একটা
হঠাৎ করে আপনার মনে হয় একদম?
হ্যাঁ, হঠাৎ করে, কোন রেসপন্স ছাড়া। একটা জিনিস আছে না যে মানুষ একটা ভূতের ছবি দেখে, হরর ছবি দেখে, বা চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখে, কারো মৃত্যু দেখে, তো একটা কথা মনে পড়ে, কোনো কিছু না, জাস্ট আমি একটা বই পড়তেছিলাম, এর মধ্যে আমার মনে আসলো যে আমি মারা যাবো। এমন অসহনীয় একটা যন্ত্রণা বলার বাহিরে। আমি হুজুরের কাছে গেলাম, হুজুরের বসে আল্লাহ আপনার উপর রহমত দান করছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই এটা রহমত দান করে, কিন্তু হঠাৎ করে একটা মানুষের ভেতরে এটা আসা ইম্পসিবল। তো এখন আমি একদিন খেয়াল করলাম যে আমার বুকের মাঝখানে যে একটা হাড় থাকে, সে হাড়টা আস্তে আস্তে ভেতর দিকে চলে যাচ্ছে এবং বুকটা কেমন যে বন্ধ হয়ে আসছে। তখন আমি আমার আম্মুকে না জেনে এক হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে বললো,
ডাক্তারের কাছে গিয়েছিলেন?
হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গেছি।
ডাক্তার কি বলেছেন?
ডাক্তার বলছে এটা কি শোনা, জাস্ট একটা শরীরের পরিবর্তন, কিন্তু আমি ফিল করতেছি এটা সাধারণ একটা পরিবর্তন না। হুজুরের কাছে গেছিলাম, তো হুজুর আমাকে বললো যে এটা তোমাকে কি একদম ব্ল্যাক ম্যাজিক করছে। আমি কথাটা বিশ্বাস করি না, তুমি আমার কথা বিশ্বাস করলো না, তো সামনে দেখবারও কি হয়। তারপর আমি আস্তে আস্তে দেখলাম যে আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করি। আমার কাছে অত্যন্ত খারাপ ফিলিং লাগে, ফিলিং এত খারাপ হয় যে আমার ঘরে তো মানে শুধু কান্নাকাটি করার ইচ্ছে হয়। তা আমি তো মসজিদে মসজিদে ঘুরে বেড়াতে থাকি। আমার মনে হয় না আমার এলাকার আশেপাশে এমন কোনো মসজিদে ইমাম সাহেব নেই যে আমাকে কান্না অবস্থায় দেখে নেই, আমাদের সবাই কান্না অবস্থায় দেখছে। তো একদিন আমাদের মুয়াজ্জিন সাহেব আমাকে ধরছে, সকালবেলা ফজর নামাজে আগে আসছে, আমি ফজর নামাজে সবার আগে যাই বসতাম, এমনকি মুরব্বীদের আগে যাই বসতাম, এভাবে ঘর থেকে পালানোর চিন্তায় থাকতাম। তো আমাদের মুরব্বী মুয়াজ্জিন সাহেব বলতেছে যে তোমার সমস্যা রেখে আশা করে আমি খুলে বলতো। আমি বলি, হুজুর আমার অরিজিনাল প্রবলেম, আমার খালি মনে হয় মারা যাবো। দেখো বাবা, দুনিয়াতে পিরাউলিয়া ছাড়া কেউ বলতে পারে না যে সে কবে মারা যাবে, কিন্তু তোমার যেহেতু ফিলিংসটা আসতেছে, নিশ্চয় তোমার কোনো ক্ষতি হইতেছে, তোমার এক্সাম সামনে, তোমার কি একদম ক্ষতি করার চিন্তা করতেছে। তো আমি ওই হুজুরের স্মরণাপন্ন হলাম প্রথম যে আমাকে বলল। উনি বললো, আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমার কি করি। তখন উনি আমার দুই হাত এক করলেন। আমাদের দুই হাতে তা যদি এক সমান করি, তাহলে সাধারণত আমাদের দুই কনিষ্ঠ আঙ্গুলের মাথাতে মিলাই একটা চাঁদ হবে। যে লোক পজেস্ট করা আছে সেই লোকের হাতে দুই আঙ্গুল কখনো একসাথে মিলবে না এবং চাঁদ হবে না, এটা একটা সাধারণ নিয়ম। যদি পজেস্ট মানুষ ট্রাই করে দেখতে পারেন যে যদি এরকম মিলান তাহলে চাঁদ হবে না এবং দুই আঙ্গুল মিলবে না। তা আমি এটা দেখলাম, হ্যাঁ এটা সত্যি কথা, এটা সবার মিলে কিন্তু আমার মিলতেছে না। তারপর উনি একটা জিনিস করলেন, একটা গামছার এক কোণা ধরলেন আমার একটা নাভিতে এবং বুকের দুই পাশ মাপ দিলেন, আমার বাম পাশে বুক ডান পাশে বুকের অপেক্ষায় দুই ইঞ্চি ছোট, বলছে তোমার এই বুকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেত, তখন দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারতো না। তারপর উনি আমাকে একটা তেল দিলেন এবং পানি দিলেন যে সন্ধ্যার সময় এই বাড়ির চারদিকে এই পানিটা দিবে এবং তেলটা বুকে মালিশ করে দিবা। আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি তেলটা দিতাম প্রচুর শরীরে পেন করতো, প্রচুর পেন করতো, মানে পেনেতে আমি ঘরে চিল্লা পাল্লা শুরু করতাম। তারপর হুজুর বলে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আস্তে 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 তা আমার বুক এখন অনেকটা লেভেলে সমান হয়ে গেছে, দুই পাশে সমান, কিন্তু এখন আমি পজেস থেকে বের হতে পারিনি। তা আমি হুজুরের অনেক করে বুঝতাম, হুজুর প্লিজ বলেন আমার কে করছে। তবে বলছে যে দেখো কে করছে, সে তোমার অত্যন্ত কাছের মানুষ, এটা চিন্তা করার বাইরে যে সে তোমার কতটুকু কাছের মানুষ। উনি যেই করছে সে প্রচুর ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে এবং তোমাদের ঘরে এখনো ইন দ্য মোমেন্ট আরো তিনটা তাবিজ আছে, আমি কথা বিশ্বাস করিনি, বিশ্বাস করতাম, বিশ্বাস করছি কিভাবে, একদিন আমাদের নতুন বালিশ তৈরি করানো সেই বালিশটা ফিটে গেছে, এটা তো ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, হতে পারে বাই চান্স। তো আমরা একদিন বালিশ তৈরি মানে আবার নতুন বালিশ ঢুকাইছি, ঢুকানোর সময় আমার আম্মু দেখে তাবিজ। তো মুজির ইমাম সাহেব যখন এটা দিছে, মুজির ইমাম সাহেব বলে আপু আমাকে মাফ করে দেন, আমি যদি এটা পরে আমার ইমান এখনই চলে যাবে। তখন এই কথা বলার পর আমি বুঝতে পারছি যে কি হয়। এখন এগুলি আমি প্রতিহত করতে করতে, এগুলি সম্পর্কে জানতে জানতে আমার মনে হয় যে আমি অনেক কিছু এই বিষয়ে, এই বিষয়গুলোতে জেনে গেছি। তবে এখন মোটামুটি আমার শরীর ভালো আছে, কিন্তু এখনো আমাদেরকে ক্ষতি করার জন্য মানে।
আচ্ছা, আপনি তার মানে এখন সুস্থ হননি?
না, সম্পূর্ণরূপে সুস্থ না,
সম্পূর্ণরূপে সুস্থ হননি। আপনি তার মানে ব্ল্যাক ম্যাজিক যে হয় আপনি বিশ্বাস করেন?
অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই।
মানে ইট ওয়ার্কস?
জি।
এবং আপনার মানে আপনি তার ফলাফল একদম পুরোপুরি ভোগ করছেন?
হ্যাঁ, এখনো ভোগ করছি।
আচ্ছা, স্বপ্ন দুঃস্বপ্নের কথা বলছিলেন, দুঃস্বপ্নগুলো কেমন ধরনের হয় আসলে?
দুঃস্বপ্নগুলো আমি সাধারণত দেখি যে যে লোকগুলো আমার ফ্যামিলির ভেতর মারা গেছে তারা আমাকে ডাকতে আসে, ডাকতে আসে যে তুমি আমার সাথে চলো, আমার সাথে আসো, তোমাকে এটা দেবো, ওটা দেবো, এই ধরনের আসে। অনেক বিভৎস রকমের চেহারার মানুষ আসে, যারা যেমন আগুনে পুড়ে গেছে বা মারা গেছে, শরীর পচে গেছে, এমন ধরনের অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা আসে যাতে আমি ঘুমাইতে না পারি, যাতে আমার মেন্টাল সেন্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
এবার আপনি দিনের পর দিন না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন?
হ্যাঁ, আমি না ঘুমিয়ে গেছি, মুজিতে বসেছিলাম, আমি ঘুমাইনি।
আপনি কি লাইট জ্বালিয়ে ঘুমান না লাইট অফ করে ঘুমান?
আমি ঘুমাইতেই পারিনি, আমি দিনের বেলা ঘুমাই রাতের বেলা ঘুমাই, দুঃস্বপ্ন আমার পিছ ছাড়তো না। এমনও দিন গেছে আমি কোরআন হাদিসের বই বুকে নিয়ে ঘুমাইছি শুধু এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য।
এবং আপনি যখন মোটামুটি ধরে নিয়েছেন যে আপনি মারা যাবেন এবং সেই কারণে আপনি মসজিদে মসজিদে থাকতেন?
হ্যাঁ, আমি অনেকবার তওবা করছি, আমি কোরআন শরীফে পড়ছি এবং তওবাও করছি যে আল্লাহ আমাকে যদি তুমি নিয়ে যাও ইনকেস তো আমায় মাফ করে দিও, কিন্তু আল্লাহ যদি রহম থাকে হয়তো আমাকে একটা সুযোগ দিছে আমার ভুলগুলি সংশোধন করার জন্য, এখন আমি জীবিত আছি।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি বলছিলাম যে আসলে মানে আমরা সাধারণত ভিকটিম যারা এবং যারা এখনো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কথা আসলে আমরা খুব কমই জানতে পারি, বাট আমরা জেনে নিলাম আমাদের এক ভাইয়ের কাছ থেকে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করছেন, অনামিকা আমাদের এস এম এস করছেন ফরিদপুর থেকে, তার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। এটা স্টোরি না ভাইয়া, এটা একদম জড়জন্ত উদাহরণ, আমার সামনে বসে আছেন উনি। আমাদেরকে রায়হান এস এম এস করেছেন সানাপার থেকে, নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক বাংলাতে কি বলে প্লিজ বলবেন। হ্যাঁ, কালো জাদু বলে, মানে যতদূর আমি জানি। আদনান সাকিব আমাদের এস এম এস করেছেন ঢাকা শ্যামলী থেকে, রাসেল ভাই বন্ধুরা মিলে ফুট এফ এম শুনছি। আচ্ছা, আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, অনেকে আমাদেরকে ফোন নাম্বার দেন, মাঝে মাঝে একটু ডাবল চেক করবেন। যেমন একটা ঘটনা আমার অসম্ভব ভালো লেগেছে, আমি ডাকতেও চাচ্ছিলাম কিন্তু, বাট প্রবলেমটা হচ্ছে যে তার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি তিনি গুলশান থেকেই আমাদেরকে ইমেলটা করেছিলেন একটা নাম্বার থেকে, এবং সেই নাম্বারটাতে একটা ডিজিট কম আছে। তো আপনারা যখন লিখবেন সেই ডিজিটগুলো একটু আপনারা চেক করে নেবেন, ডাবল চেক করে নেবেন, যাতে কোনো ভালো ঘটনা আমরা আসলে মিস করতে চাই না। আমাদেরকে শরাফ এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন ওহ আজকে সত্যি খুব ভয় পাচ্ছি। শুভ আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে টুডেজ ভূত এফ এম, আজকের ভূত এফ এম অনেক জোস হচ্ছে এবং স্টোরিগুলো অনেক ভালো ভালো, সেটা তিনি লিখেছেন। দিনা আমাদের নরসিংহী থেকে এস এম এস করেছেন, এবং ব্ল্যাক ম্যাজিক রিয়েলি হয় তাই তিনি আমাকে জানিয়েছেন। বিথি আমাদের এস এম এস করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, এবং তিনি বলছেন হসপিটালের ঘটনাটা শুনে ভয় লাগছে। আমাদেরকে রায়হান এবং সাইম এস এম এস করেছেন, লাইট অফ করে তারা ভূত এফ এম শুনছেন। আমাদেরকে বাড়ি সুমন ঈশ্বরগঞ্জ থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও নাজ ধানমন্ডি থেকে এস এম এস করেছেন, লিখেছেন ভূত এফ এম জোস হচ্ছে। মিলাদ আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে, এবং তিনি বলছেন ভয়ে কাঁপছি নাকি ঠান্ডায় কাঁপছি বুঝতেছি না। আমাদেরকে ফিরোজ ওয়াবদা খুলনা থেকে এস এম এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি পিয়াল এস এম এস করেছেন আমাদেরকে, আতিক প্রিয়াম মোহাম্মদপুর থেকে আমাদের এস এম এস করেছেন, শুভ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, আপনি যদি এস এম এস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইস বি এইচ ডাবল টি এফ এম এট দ্য রেট আর এ ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.foorti www.facebook.com/bhootfm.rasal। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো, তবে তার আগে একটা ব্রেক নিতে হবে। আচ্ছা, একটা ব্রেক নিয়ে নিলে ভালো হয়, তাহলে একবারে শেষ করে ফেলতে পারবো আমরা। সো একটা ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম,
the night comes alive with Grameenphone.
Yes, this is very true that the night comes alive with Grameenphone, and you are listening to Radio Futi 88.0 FM, and this is RJ Russell ebong amar sathe roche Masum ebong apnara shunchen Bhut FM ebong Bhut FM ekhon aro onorokom with Grameenphone. Amader shonge aro ekjon odithi achen, tar ghotonay amra shorashori chole achi jehetu hate shomoy kom. Acha, apnar nam ta please ektu bolben ebong apni kotha theke eschen eta ektu kindly jodi amader bolten.
Assalamu alaikum. জি, আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ রাসেল।
ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই।
তো আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা 2010 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে 40 দিনের চিল্লায় যাই, মানে এটা তাবলিগ জামাত বলে। তো আমার সাথে ফ্রেন্ড ছিল আলামিন, হাসিব, মাকসুদ। তো আমরা আমাদের রোগটা জায়গাটা পরে হচ্ছে আপনার কিশোরগঞ্জ এলাকায় বাজিতপুর থানা। তো এখানে যেতে যেতে সময় লাগে আমাদের, প্রায় রাত 8টা বেজে যায়। তো ওইখানে যাওয়ার পর নিয়ম ছিল যে 3 দিন পর পর একটা মসজিদ চেঞ্জ করা। তো সাধারণভাবে দিনগুলো কাটতে শুরু করলো আমাদের। যখন 28 থেকে 30 দিন অতিবাহিত হলো, তখন একটা মসজিদে আমরা যাই। মসজিদটা প্রায় গ্রাম অঞ্চলে যেরকম মসজিদ থাকে আর কি, অনেক দূর দূর। তো মসজিদ থেকে বাজারটা প্রায় 10-15 মিনিট লাগতো বাজারে যেতে। তো ওখানে একটা ছেলের সাথে আমাদের পরিচয় হতো, পরিচয় হয়। ছেলেটার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। ছেলেটা প্রত্যেক নামাজের সময় এসে নামাজ পড়তো, জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো তখন ওর সাথে আমাদের পরিচয় হয়, খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে আমরা তাকে গ্রহণ করি। ভালোই কাটতেছিল দিনগুলো। তো আমরা যখন ওইখান থেকে, আমাদের 40 দিন পার হয়ে যাবে, প্রায় 38 দিন অতিবাহিত হলো, তখন হঠাৎ দেখলাম ওই ছেলেটা আর আসতেছে না মসজিদে। তো তখন মনে মনে ভাবলাম যে এতদিন একসাথে চলাফেরা করছি। আর একটা কথা বলে রাখি, যখন ওর সাথে আমরা নামাজ পড়তাম, নামাজের পর আমি ঘুরতে বের হতাম ওর সাথে। তো ঘোরার পর একটা সময় দেখা যেত, বাজারে যখন খুব কাছাকাছি চলে আসতাম, তো তখন ও বলতো যে ঠিক আছে তোমরা চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। তো আমরা তখন জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়। তো তখন ও হাতে ইশারা দিয়ে বলতো যে ওই বাজারে, ওইখানে। তো আমরা অনেক সময় বলতাম চলো আমরা একসাথে চা খাই, চা নাস্তা খাই। তো তখন ও না করলো, যে না আমি খাবো না, তোমরা মসজিদে চলে যাও, আমি বাসায় চলে যাই। তো তখন ও যখন অনেক দিন যাবত একসাথে নামাজ পড়তাম, তো হঠাৎ করে দেখি যে ও আসছে না। হঠাৎ করে দেখলাম যে 38 দিন অতিবাহিত হওয়ার পর দেখলাম ও আর আসছে না মসজিদে নামাজ পড়তে। তো মনের মধ্যে একটা জাগলো যে ওর সাথে এতদিন ছিলাম, চলতাম, তো একটু খোঁজ খবর নিয়ে দেখি। তো ওই বাজারে যে ওর নামটা বললাম, যে শহীদুল্লাহ নামের একটা ছেলে এই মসজিদে নামাজ পড়তে আসতো, তো এখন ইদানিং দেখতেছি না ওকে। তো লোকে অবাক হয়ে গেল, লোকজন জড়ো হয়ে গেল এখানে। তো একটা বাসায় নিয়ে গেলো আমাকে। বাসায় নিয়ে যাওয়ার পর একটা ফটো দেখানো হলো আমাকে, যে এই ছেলে। আমি তো দেখে হ্যাঁ বললাম, যে হ্যাঁ ওই তো আমাদের সাথে একসাথে নামাজ পড়তাম আমরা, এই ছেলে। তো ওর আব্বু আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরলে কেঁদে দিল। ও কি বলো বাবা, এটা কি সত্যি? আমাকে হ্যাঁ, আমার সাথে আরো ফ্রেন্ড আছে, ওদের কাছেও জিজ্ঞেস করে নিতে পারেন। তো আমরা যারা ছিলাম ফ্রেন্ড, ওরাও বললো হ্যাঁ আমরা তো একসাথে হাঁটছি, ঘুরছি। তো তখন ওর আম্মু আব্বু বললো যে আসলে সত্যি কথা বলতে বাবা, ও এ বাজারে প্রায় আরো 2-1 মাস আগে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এ কথা বলার পর তো আমরা অবাক হয়ে যাই। তো ওইখান থেকে, ওই কিশোরগঞ্জ থেকে আমাদের 40 দিন অতিবাহিত হওয়ার পর আমরা ঢাকায় চলে আসি, নারায়ণগঞ্জে চলে আসি। নারায়ণগঞ্জ চলে আসার পর আমি যখন ঘুমাইতাম, তখনই ওই ছেলের সাথে আমার কি হয়েছে না হয়েছে, কি কথা হয়েছে না হয়েছে, সবগুলো আমার চোখে ভাসতো। আর আমি ঘুমাইতে পারতাম না, ঘুমাইলেই ও কথাগুলো আমার চোখে ভাসতো, ওকে স্বপ্ন দেখতাম। তো আমি যখন ঘুমাইতে পারতাম না, তখন আব্বুর সাথে আমি কথাটা শেয়ার করি। তো আমার আব্বু আমার এক ভাইয়ার কাছে নিয়ে যায়, ভাই হুজুর। তো ওনাই আমাকে একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর আমি এখন মানে ঠিক মতোই ঘুমাইতে পারি। অনেক
ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ছেলেটার নামটা কি আপনি যেটা বলেছিলেন সেটাই ছিল?
জি জি, শহীদুল্লাহ।
শহীদুল্লাহ ছিল। প্রথম কথা হচ্ছে শহীদুল্লাহ যে নামাজ পড়তে আসতো, আমরা তা জানি না যে উনি কেন ওনার সাথে দেখা হলো, বাট একটা জিনিস দেখেন যে একটা এলাকায় গিয়েছে, যে মানুষটা মারা গিয়েছে তার সাথে দেখা না হলে তার নামটা জানার কারো কথা না, তার মানে তিনি নামাজ পড়তে এসেছিলেন এবং একসাথে নামাজ পড়েছেন, ঘোরাঘুরি করেছেন বলেই নামটা জানতে পেরেছেন, এবং সেই নামের সূত্র ধরেই কিন্তু বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করা, এবং তারপরে সেখান থেকে সেই নামের সূত্র ধরে একসময় তার ফ্যামিলির কাছে পৌঁছে যাওয়া। এবং এরকম ধরনের ঘটনা আমরা আপনারা আগেও শুনেছেন, কিন্তু এই ঘটনাটাই নানান জায়গায় কোনো সময় দেখা যায় যে রাস্তায় দেখা হয় এরকম মানুষের সাথে, বাড়িতে পৌঁছিয়ে দেয় যে মানুষটি সেই মানুষটি আসলে মৃত। কিন্তু এই ঘটনাটা একটু আলাদা এই জন্যই যে যাকে চেনারই কথা না, যার নামটা জানার পরে তাকে খুঁজে বের করার প্রসঙ্গটা আসে, সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে এবং খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু মানে তার সাথে দেখা না হলে কোনোদিন ওই নামটা নিয়ে কারো মানে কারো মাথার ভেতরে ঢোকারই কথা ছিল না। তো এত মানুষ এত রকম ভাবে মানে একই ধরনের ঘটনা যখন বলে, তখন আমার মনে হয় যে হ্যাঁ আসলেই সত্যি তেমন কিছু আছে কিনা আমরা জানি না। যাই হোক, আরো একবার জানিয়ে দিই যে আমাদেরকে অনেকে এখানে ফেসবুকে কমেন্ট করছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি, সাবুর খান, রহিম লিখেছেন চরম হচ্ছে, মাহিদুল ইসলাম হিরণ আমাদেরকে এসএমএস করেছেন, তিনি চা খাচ্ছেন এবং ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে কমেন্ট করছেন, দেখতে আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আয়াতুল মিতুল লিখেছেন, রাসেল ভাই ভূত এফএমটা ফার্স্ট এসএমএস কমেন্টটা। আচ্ছা, একটা জিনিস জানার জন্য, সেটা হচ্ছে যে আমি বুঝলাম না এটা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে শ্রাবণ ইসলাম আমাদের এসএমএস করেছেন, না কমেন্ট করেছেন এখানে, আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন আমাদের এই পেজটিতে। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখেছেন, যেমন টেস্ট এক্সাম কালকে প্রশান্ত মধুর, তারপরে তিনি শুনছেন আমাদের সাথে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাজিদুল ইসলাম সুজন আমাদের এখানে কমেন্ট করেছেন, এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আবার এসএমএসও আছে, এসএমএস এখনো আসছে আমাদেরকে এসএমএস করেছেন ফিরোজ, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হৃদি, জেএসসি এক্সাম শেষ, এনজয়িং ভূত এফএম, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে ইমন ঢাকা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে, ভালো লাগলো পুরো প্রোগ্রাম। আমাদেরকে আহমেদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন তাজ, এবং আমাদেরকে এসএমএস করেছেন মোস্তাক বেইলি রোড থেকে, ফিরোজ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে তাইফ সিলেট থেকে, রাসেল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিদ, এছাড়াও আমাদেরকে তিনি বলছেন যে আচ্ছা ভাইয়া আপনাদের ভূত এফএমে যারা আছেন তারা কি সবাই জলজ্যান্ত মানুষ? যদি এর অ্যান্সার ইয়েস হয় তাহলে আমি বলবো যে ইউ নেভার নো। হ্যাঁ সেটাই, কিন্তু আমি আসলে ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ তোই আমরা আসলেই মানে ডেফিনেটলি সত্যি কথাই বলছি যে তারা মানুষ, কারণ আসলে রং চং চড়িয়ে একটা জিনিসকে হয়তো অন্য অনেক বেশি উপভোগ্য করে তোলা যায়, কিন্তু সেটার আসলে সেটা কতটা টেকসই হয় সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং রং চং চড়িয়ে কোনো কিছু করাটা ঠিক না, এবং আমরা সেটা কোনো সময় করিনি, ইনশাল্লাহ করবো না আপনাদের দোয়ায়। মোস্তাক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরও অনেকেই। আপনি যদি আচ্ছা আজকে আর এসএমএস চাইবো না, আমাদের মোটামুটি আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসি। শারাফ আমাদের এসএমএস করেছেন নওগাঁ থেকে, ফুয়াদ আমাদের এসএমএস করেছেন ভূত এফএম আজকে অসম হচ্ছে তাই লিখেছেন আমাদেরকে, এছাড়াও মালা জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, চার বছর ধরে ভূত এফএম শুনছেন, আজকে ফার্স্ট তিনি এসএমএস করলেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা তিনি বলছেন যে রাসেল ভাই আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ করে আপনার পা ধরে কেউ টান দিল। আচ্ছা এরকম টাইপের ঘটনা কিন্তু আমরা গত এপিসোডেই শুনেছি। আমাদেরকে ছাড়াও হাসনা এসএমএস করেছেন আজকের ভূত এফএম আসাম, সবাই অনেক প্রশংসা করছেন আজকের ভূত এফএমের। আমি আর মাসুম আসলে আজকের প্রোগ্রামের আগেও বলছিলাম যে আজকের স্টোরিগুলো সামনে অনেক ভালো, এবং আমরা অনেক লাকি যে মাঝে মাঝে আমরা এরকম খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ঘটনা পেয়ে যাই, এবং সেই ঘটনাগুলো আপনারাই পাঠান আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি এবারও পাঠাবেন। এবং আমাদের অ্যাড্রেসটা আপনাদের আরও একবার জানিয়ে দিই, আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @ফুর্তি.fm, হুইচ ইজ BHWTFM @RADIOFORTI.FM। আমাদের সারা সপ্তাহ আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি কমেন্ট করতে পারবেন, জানাতে পারবেন আপনার অনুভূতি এবং আপনার আজকের এই এপিসোড নিয়ে যাবতীয় কথা ইমেল করে জানাতে পারেন, চলে যাবেন www.facebook.com/radio.furti, সেখানে যে পোস্টার রয়েছে ফুট এফএম সেখানে লাইক দিয়ে কমেন্ট করে ফেলতে পারেন। এছাড়া আমার একটা পেজ রয়েছে, এটাই একমাত্র পেজ আমার, বাকি সবগুলো ফেক। সুতরাং সেখানে যারা আছেন তারা অবিলম্বে দলে দলে যোগ দিন আমাদের এই পেজে। এবং আমাদের পেজটা হচ্ছে www.facebook.com/bhootfm.rasel। আজকের মতো এখানেই শেষ করতে হবে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from fusionbd.com.